আসসালামু আলাইকুম সবাইকে 2023 সালের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অদ্ভুতুলে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আহমেদ বাবু চলে এলাম আজকে আপনাদের জন্য বেশ কয়েকটা ভূতের ঘটনা নিয়ে, এবং আমার মনে হয় আজকে ভূতের ঘটনাগুলো বেশ জমে উঠবে, কারণ বাইরে কিন্তু বেশ শীত পড়েছে, শৈত্য প্রবাহ শুরু হয়েছে, তার কিছুটা প্রভাব চলে এসেছে ঢাকা শহরে, এবং আমি সেটা অনুভব করছি আর আমার মনে হয় আপনারাও করছেন। তবে যারা আউটডোরে বসে অদ্ভুত শোনেন তাদের জন্য আমার মনে হয় আজকে খুব একটা সুবিধার সময় হবে না, কারণ অনেকে কিন্তু মেসেজ পাঠান, ছাদে বসে শুনছি, গাছতলায় শুনছি, অনেকে বাগানে বসে শোনেন, নৌকায় বসে শোনেন, তাদের জন্য কিন্তু সমস্যাই হবে। তবে এইরকম আবহাওয়ায় কিন্তু যদি মানে খুব হেভি শীতের কাপড় পরে আউটডোরে ভূতের অনুষ্ঠান শোনা যায় তাহলে কিন্তু বেশ লাগে। আর যদি অ্যাকচুয়ালি আমিও যদি করতে পারতাম, আমার বারবারই মনে হয় মাঝে মাঝে যে আমি চলে যাই ছাদে এবং একটা ক্যাম্পিং করি এবং সেখানে বসে মাইক্রোফোন নিয়ে আপনাদের সাথে অদ্ভুতরে করি, তাহলে কিন্তু বেশ লাগতো যদি করতে পারতাম। আমার ইচ্ছা আছে একসময় আমি সত্যি একটা টেন্ট করে চেষ্টা করবো আপনাদের জন্য প্রোগ্রাম করার, এবং দেখবো যে ফিলটা কেমন হয় খোলা আকাশের নিচে, এবং মানে দেখি সেরকম একটা প্ল্যান কোন এক সময় করে ফেলবো। তো যাই হোক, আপনারা যদি ভারী বাইরে থাকেন আউটডোরে অবশ্যই ভারী কাপড় পরে নেবেন, কারণ শীত পড়েছে, শীত পড়েছে, অ্যাডভেঞ্চার অনুভব করতে হবে, তার সাথে নিজের প্রোটেকশনও রাখতে হবে। তো যাই হোক, ভূতের ঘটনা নিয়ে এসছি এবং আমি চলে যাব কয়েক সেকেন্ডের মধ্যে, কথা না বাড়িয়ে চলে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী কলকাতা থেকে, এবং তিনি এই ঘটনাটি কালেক্ট করেছেন তার বন্ধু সতীশ কুমারের কাছ থেকে, যিনি আন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। তো যাই হোক, সতীশের ফ্যামিলির একটি স্টোরি প্রবাল শেয়ার করেছেন আমাদের সাথে এবং আমি সেটি আপনাদের কাছে শেয়ার করব, এবং প্রবাল রিকোয়েস্ট করেছে ঘটনাটি আমি যেন আমার মতো করে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সতীশের ঘটনায়। 1900 শতাব্দীর প্রথম দিকের ঘটনা, 1920-30 মধ্যবর্তী সময়, যেকোনো একটা সময় ঘটেছিল ঘটনাটি, এবং এটি ঘটেছিল সতীশের দাদার ভাইয়ের সাথে। তো সেই সময় বুঝতেই পারছেন তখনকার সময় সবকিছুই অনেকটা এতটা অ্যাডভান্স ছিল না, বিদ্যুতের প্রসার এত ছিল না, তখনকার সময়কার গ্রাম সড়ক ইত্যাদি ইত্যাদি ব্রিটিশ রুলিং পিরিয়ড, তখনকার সময় এত অ্যাডভান্স ছিল না, এবং মানুষের সংখ্যা অনেক কম ছিল, জনসংখ্যা কম ছিল। তো সেরকম একটা সময়কার ঘটনা, আর একটা গ্রামে ঘটে ঘটনাটা। সতীশের দাদার ভাই বা দাদার পরিবার সেখানে তারা যারা ছিলেন তারা থাকতেন সেখানকার একটি গ্রামে। তো তাদের মূলত তাদের পেশা ছিল চাষাবাদ, তারা কৃষিকাজ করে তাদের জীবন নির্বাহ করতেন এবং তাদের এই ফসল তুলতেন, অনেক অনেক ফসল তুলতেন, সেই ফসলগুলো চাষাবাদের পরে তারা এগুলো বিক্রি করে তাদের মোটামুটি বেশ ভালোই একটা সচ্ছল সময় কাটত আর কি। তো যেই সময় কাটার ঘটনা, সেই সময় তাদের ফসল উঠেছে, ফসল কেটে ঘরে নেওয়ার সময়কার ঘটনা, অনেকটা যেটাকে নবান্ন বলে এরকম একটা সময়ের ঘটনা। তো সতীশের দাদার ভাই তিনি ছিলেন বেশ বলশালী একজন মানুষ, ইয়াং মানুষ, তার বয়স খুব বেশি না, তিনি 27-28 বছর এরকম বয়স ছিল তার, এবং তার স্ত্রী খুবই রূপবতী ছিলেন এবং তিনি তাকে সব কাজে সাহায্য করতেন, এবং তাদের মানে সব রকমের কাজে তিনি ব্যবসার জন্য যেই যেই কাজগুলো করতেন, তার ফসল ওঠানো, হিসাব নিকেশ, এবং কিছুটা তার স্ত্রী অনেক বুদ্ধিমতী ছিলেন বলে তাকে অনেক সাহায্য করতেন। তো এরকমই একটা সময় ফসল ঘরে উঠছে। তো ওই দিন তাদের অনেক পরিশ্রম হচ্ছে, সারাদিন তারা পরিশ্রম করছে ফসল উঠানো নিয়ে, এবং সারাদিন তাগাদা দিছে যারা কাজ করছে, এবং সিস্টেমটা ছিল এরকম, মাঠ ছিল বিশাল ফসলের মাঠ, এবং সেই ফসলের মাঠে এবং মানে দেখা যাচ্ছে যে বিশাল ফসলের মাঠ এবং দূরে অনেক দূরবর্তী এলাকায় পাহাড় দেখা যায় এবং এর মাঝখানে বেশ বিশাল বিস্তীর্ণ ফসলের মাঠ। তো এই ফসলের মাঠে অনেক ফসল হয় এবং তাদের যে জমির অংশ সেটাও অনেক বড়। তো এখান থেকে যারা কাজ করে তাদের সবাইকে দিয়ে ফসল মানে কাটানো অনেক কঠিন হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে অনেক মানুষের দরকার। তো যারাই কাজ করছে সবাইকে দিয়ে ফসল কাটিয়ে তাদের এগুলো ট্রান্সপোর্টের সিস্টেম ছিল ঘোড়ায় টানা গাড়ি, মানে এরকম টাট্টু ঘোড়ার মতো একটু বড় বড় ঘোড়া ছিল, মানে টাট্টু ঘোড়া যেরকম একদম ছোট সেটা না, একটু বলশালী টাট্টু ঘোড়ার মতো। তো সেই ঘোড়ার সাথে ওয়াগন বাঁধা থাকতো এবং সেই ওয়াগনের মধ্যে সেই ফসলগুলো উঠিয়ে দিয়ে তারা তাগাদা দিত এবং চলে যেত। যেরকম ফসল কেটে তোলা হচ্ছে এক জায়গায় পাইল আপ করা এবং সেখান থেকে আস্তে আস্তে সেগুলো লোড করা হচ্ছে গাড়িতে চলে যাচ্ছে। তো এরকম করতে করতে একেবারে বিকেল হয়ে গেছে, তো আর একটু বাকি, মানে খুব বেশি বাকি নাই, আরেকটু বাকি। তো সবাই চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে গ্রাম্য এলাকা এবং তার আশেপাশে অনেক বড় ওই যে বললাম দূরে পাহাড় এবং জঙ্গলও আছে। তো মানুষজন দেখা যেত সন্ধ্যার পর এলাকাটা থাকতে চাইতো না, কারণ ভয় পেত, বন্য পশুর ভয়, ডাকাতের ভয় এবং আরো অনেক রকম ভয় ছিল, মানুষ ভয় পেত তখনকার মানুষ, তারা থাকতে চাইতো না। তো দেখা যায় সন্ধ্যা হয়ে গেলেই মানুষ একদম ব্যতিব্যস্ত হয়ে যেত চলে যাওয়ার জন্য। তো খুব তাগাদা দিচ্ছে, তো সেই আমি এখানে কি বলবো, সতীশের দাদার ভাই, সতীশের দাদাই বলি, তো সতীশের দাদাকে তারা তাগাদা দিচ্ছেন যে আমরা চলে যেতে চাই, আজকে বাদ দেন বাকিটা অংশটা, আমরা যতটুকু আছে এটা রেখে যাই, এইটা আর আজকে নেওয়ার দরকার নেই। তো সতীশের সেই দাদা, ছোট দাদা যিনি, তিনি বলতেছেন যে না না মানে আপনারা নিয়ে যান, আজকে এই কাজ শেষ করে দিব, আমি আর আসতে চাচ্ছি না, কালকে আর এই কাজ ধরবো না, এতটুকুর জন্য কি আমি আবার লোক নিয়োগ করবো, আবার কাজ করবো নতুন আর একটা দিন। মানে সব সময় একটা হিসাব কিতাবের ব্যাপার চলে আসে, কারণ নেক্সট দিন গেলে নেক্সট একটা দিনের লেবার, বাট যতটুকু কাজ আছে এতটুকু আসলে লাগবে না। তিনি বলতেছেন আজকেই শেষ করে দেন। তো কথা মানে এরকম দুই চার কথা হতো, তিনি বলেন যে আমি আর আমার ওয়াইফ আছি আপনাদের সাথে, আপনারা শুধু এরকম দুই তিনজন মানুষ রাখেন, চলে যান আপনারা, আর বাকিরা সবাই চলে যান। তো এরকম কথায় কথায় তারপরে তারে মানে তিনি থাকলেন, সেই সতীশের ছোট দাদা এবং তার স্ত্রী দাদি দুইজন ওখানে রইলেন, আর তার সাথে আরো দুইজন মানুষ থেকে গেলেন। তো তারা কাজ করছে, তারা কাজ করে করে তারা এক সময় সেই ফসল কেটে সেই জায়গায় জমাইলেন, যেখানে নাকি তারা জমা রাখতেন সেখানে জমাইলেন, জমায় বললেন যে আমরা চলে যাব। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আসলে, আর মানে তারা বলছে আমরা আর থাকবো না, আমাদের চলেই যেতে হবে। তারা দুইজন দ্রুত একটা ঘোড়া নিয়ে, এবং তারা সেই তাদের ওয়াগানেরও কেয়ার করলেন না, তারা দুইজন ঘোড়া নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে দ্রুত চলে গেলেন ওখান থেকে। তো সতীশের ছোট দাদা তিনি মানে পুরাই বোকা হয়ে গেলেন, বোকা হয়ে গেলেন কারণ হচ্ছে তিনি মোটামুটি একাই, তিনি আর তার স্ত্রী একা, এবং ফসলগুলো কেটে ওখানে জমায় রাখা, এখন এই ফসল মানে মানে নেওয়া তো এক কঠিন, এদিকে অন্ধকার হয়ে গেছে, চাঁদ উঠতেছে, দেখতেছে যে একদম মানে পশ্চিম আকাশে যেই আলো মানে আলোর যে একটা লালিমা সেটা মিলে গিয়ে সেখানে অলরেডি চাঁদের দেখা দিচ্ছে জায়গাটায়। তো তিনি আর তার স্ত্রী আলাপ করলেন যে আমাদের যেভাবেই হোক আমাদের কি করা লাগবে, এই ফসলগুলো আমাদের এই বাগানে তোলা লাগবে। দুজনে হাত লাগালেন, স্বামী স্ত্রী, এবং তার স্ত্রী অনেক কর্মঠ ছিলেন, তারা তারা একসাথে এই সব করতেন আর কি, তার স্ত্রী এবং তিনি দুজনে হাত লাগালেন এবং তারা দুজন মিলে মানে দ্রুত শুরু করলেন কাজ। তো কাজ করতে করতে একসময় সন্ধ্যা মিলে গেল, অন্ধকার হয়ে গেল, মানে চারিদিক রাত হয়ে গেছে এবং চাঁদ উঠছে দূরে। তো যাই হোক, তারা মোটামুটি দুজন নিশ্চিন্তেই মালামাল তুলতে তুলতে বেশ অনেক সময় হয়ে গেল তাদের ওয়াগন ফিল করতে করতে। তো ওয়াগন যখন পুরো হয়ে গেছে তাদের কাছে, তখন সেই তাদের সেই লণ্ঠন ছিল, সেই লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে তারা, সেই লণ্ঠন তাদের সেই ঘোড়ার গাড়ির ওয়াগনের নিচে জ্বলছে আর কি, বাধা সেটা জ্বলছে এবং তাদের ঘোড়া ছটফট করছে, রাত হচ্ছে ছটফট করছে, ঘোড়াও আসলে সেফ ফিল করে না এরকম জায়গায়, কারণ বন্য এলাকা, এরকম জায়গার মধ্যে ঘোড়াও সেফ ফিল করে না, কারণ ওখানে বন্য প্রাণী থাকে, অনেক কিছু থাকে, এবং তাদের ওইসব এলাকায় দেখা যেত যে সময় দূরবর্তী বনগুলোতে সিংহর প্রকোপ ছিল, এরকম মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো তারা মোটামুটি একটা সময় তাদের কাজ শেষ হলো, তাদের ওয়াগন ফিল্ড তারা ভালো মতো করে বেঁধে সবকিছু দেখলো, দেখার পর লণ্ঠন নিয়ে সেই সতীশের ছোট দাদা তিনি চারিদিকে একটু নজর বুলালেন, বুলায় দেখলেন যে তার আর কিছু নাই, ফসল কাটারও তেমন বাকি নাই কিছু, আর ফসল সব কাটা হয়ে গেছে এবং তার ওয়াগনও লোডেড। তো তিনি সেই তার সেই লণ্ঠন আবার সেই গাড়ির নিচে বেঁধে তিনি ঘোড়াদেরকে তাগাদা দিলেন এবং তিনি আর তার স্ত্রী দুজনে মিলে, তাদের বসার জন্য জায়গা আছে দুই পাশে, সামনে তারা দুজন বসতে পারবে, সেই ওয়াগনের সামনে বসার মতো জায়গা আছে দুজনের। তো ঘোড়ার গাড়িটার ব্যাপারটা, বাগানটার ব্যাপারটা এরকম, দুই ঘোড়ায় টানা তাদের বাগান, এবং সেইটাকে আসলে একটু মানে একটু মানে সেই ফসলের ক্ষেত থেকে উঠে যেতে হয় উঁচু মাটির রাস্তা যেটা, সেটাতে তো সেটা ওঠার জন্য তখন আর সাথে ওঠা যায় না। তো মোটামুটি তাদের চাবুক ছিল, ওইটা দিয়ে ঘোড়া যদি না উঠতে চায় তাহলে হিট করে আর কি। তো তিনি আবার একটু নরম মনের মানুষ ছিলেন, তিনি ঘোড়াকে তাকাতা দিতে থাকলেন যাওয়ার জন্য। আর তিনি কিন্তু সাথে করে রাইফেল নিয়ে আসতেন, কারণ তিনি ছিলেন ওখানকার মূল ব্যক্তি, তার একটা দোনালা রাইফেল ছিল, সেই দোনালা রাইফেল নিয়ে তিনি আসতেন। তো তিনি ঘোড়াকে তাকাতা দিচ্ছেন, তার রাইফেল এবং তার টুকিটাকে আর যেসব জিনিসপত্র তার সেই ওয়াগনে রেখে ঘোড়াকে তাকাতা দিচ্ছেন পিঠে, আস্তে আস্তে ট্যাপ করে করে বাড়ি দিতে বলছে যাও যাও সামনে যাও। তো ঘোড়া হাঁটা শুরু করলো, ঘোড়া হাঁটতেছে হাঁটতেছে উঁচু জায়গাটা একটু দৌড়ায় উঠতে হয়, তিনি জোরে থাপ্পড় দিলেন ঘোড়ার পিছে এবং ঘোড়া একসময় দৌড়ে উঠে গেল, এবং তিনিও ধাক্কা দিচ্ছিলেন ওয়াগনটা, মোটামুটি রাস্তায় উঠে গেল। উঠার পরে তিনি আর তার স্ত্রী উঠে ঘোড়ার সেই ওয়াগনে উঠে বসলেন। এখন তো রাত এবং ফসল তুলে ফেলছেন, বেশ খানিকটা ঠান্ডা একটা আবহাওয়া, মানে কারণ সেই সময়টা আসলে ফসল যখন তোলে তখন কিন্তু এমন একটা সময় থাকে যে শীত আসি আসি করে এরকম একটা অবস্থা। তো ফসল তুলে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো তিনি আর তার স্ত্রী দুইজনই দুইটা চাদর গায়ে পেছানো তারা পাশাপাশি বসছেন, এবং তার রাইফেলটা রাখছেন তিনি সাথে, যদি কোনো বন্য প্রাণী সমস্যা করে কিছু রাইফেলটাকে রাখছেন, এবং লণ্ঠন তো নিচে জ্বলতেছে, সে তাদের ওয়াগনের নিচে লণ্ঠন জ্বলতেছে। তো এইভাবেই এগোনো শুরু করলো তাদের গাড়ি যাচ্ছে। এখন তিনি অ্যাসেসমেন্ট করতেছেন, তার স্ত্রীকে বলতেছেন আমাদের কিন্তু অনেক লম্বা পথ যেতে হবে, কারণ এখান থেকে এইভাবে এইভাবে করে 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 আমাদের সেই বাসা তো মোটামুটি ভালোই দূর আছে, কিন্তু আমাদের সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তার স্ত্রীকে বলতেছে যে তুমি ভয় পেও না কিন্তু। তার স্ত্রী বলতেছে না আপনি আসেন আমি কি ভয় পাবো। তো যাই হোক চলতেছে, তারা টুকিটাকি কথা বলতেছে এবং তাদের ঘোড়ার গাড়ি চলতেছে। তো আস্তে আস্তে এরকম ঘোড়ার গাড়ি এগুতে এগুতে এক সময় সেই বনের মধ্যে প্রবেশ করলো যেখানে গাছপালা। তো রাস্তাটা হচ্ছে এরকম, একে বেঁকে এদিক দিয়ে এতক্ষণ ছিল ফসলের মাঠ, তারপরে গাছগাছালি শুরু হয়েছে মাঝখান দিয়ে সেই মাটির রাস্তা। তখন কিন্তু ওখানে পাকা রাস্তা ছিল না, মাটির রাস্তা, পায়ে চলা রাস্তার মতো, ঘোড়ার গাড়ি ওয়াগন ওখান দিয়ে চলতো, এবং দুই পাশে গাছের সারি। এখন যখন তারা গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকলো তখন কিন্তু চারিপাশে অন্ধকার ছেয়ে গেছে, এখন কিন্তু আর আলো দেখা যাচ্ছে না, লণ্ঠনের আলো নিচ দিয়ে যতটুকু পড়তেছে ততটুকুই দৃষ্টিগোচর হচ্ছে, মানে নিচে যে লণ্ঠনটা জ্বলতেছে সেটার আলো যতটুকু জ্বলতেছে ততটুকুই দৃষ্টিগোচর হচ্ছে, নিচের দিকে মানে মোটামুটি আলোটা দেখা যাচ্ছে। আর ঘোড়া আস্তে আস্তে এগিয়ে চলতেছে এবং তারা দেখতেছেন, এবং সেই অদ্ভুত একটা শব্দ জঙ্গলের ভেতর, এবং চাঁদের আলো যে আকাশে যে চাঁদ উঠছে সেটা গাছের পাতার ফাঁক দিয়ে যতটুকু এসে পড়তেছে স্কাইলিকের মতো ততটুকু দেখা যায়। এই হচ্ছে গাছপালার অবস্থা, জঙ্গলের অবস্থা, এর মধ্যে দিয়ে চলতেছে। তো তার স্ত্রী চুপ করে গেছেন, তো বলতেছেন যে এখানে কেমন একটা পরিবেশ দেখছেন। তো সেই সতীশের দাদা বলতেছেন যে কেন তোমার কি ভয় লাগতেছে, বলে না ভয় তো অবশ্যই আছে, জঙ্গলি জানোয়ার আছে এখানে, আরো কত কিছু আছে মানুষ ভয় পায়, বলে আরো কত কি কি ভয় পায়, বলে না না ওরকম জিনিস নিয়ে চিন্তা করতে চাই না, মানুষ অনেক রকম কিছু নিয়ে ভয় পায় এখানে, থাক চলেন আমরা এইসব কথা না বলি, এগুলো বলা ঠিক না। তো তিনি একটু ভয় পাচ্ছিলেন, তিনি নিজেই ভয় পাচ্ছেন, আর গ্রামের মানুষ তারা কিন্তু অনেক কিছু বিশ্বাস করে এবং তারা অনেক কিছু দেখছে, আসলে তাদের জীবনটাই এরকম এই কারণেই, আর আজ থেকে এত বছর আগে তখনকার সিচুয়েশন তো অন্যরকম। তো যাই হোক সেই বনের পথ দিয়ে চলতেছে চলতেছে, তো একটা জায়গায় আসলো ঘোড়ার গাড়িটা, সেটা হচ্ছে ডান দিকে একটা খোলা মাঠের মতো জায়গা, বেশ দূরের বিস্তীর্ণ প্রান্তর, এবং সেই প্রান্তরের ওই পারে আবার জঙ্গল শুরু হয়েছে, আর মাঝখানে রাস্তার বাম পাশে হচ্ছে বন চলে গেছে এরকম। তো এরকম যখন মানে রাস্তাটা পার হচ্ছে এবং চাঁদের আলোতে মোটামুটি ওই জায়গাটা আলোকিত হয়ে আছে, হালকা নীলচে আলো দেখা যাচ্ছে সামনে, এরকম রাস্তা যখন পার হচ্ছে ঠিক ওই খোলা জায়গার ওদিক দিয়ে হঠাৎ করে তিনি খেয়াল করলেন, মানে সতীশের দাদা, যেটা পাখির মতো উড়ে আসতেছে দূর থেকে, মানে একটা পাখি, বেশ বড় পাখি তিনি বুঝতে পারছেন, উড়ে আসতেছে এবং চাঁদের আলো তার ডানায় লাগতেছে, এটা তিনি বুঝতেছেন যে ডানার মধ্যে চাঁদের আলো কিছুটা রিফ্লেক্ট করে এরকম একটা অবস্থা। তো তিনি একটু অবাক হলেন, তিনি বললেন এত বড় পাখি কোত্থেকে আসতেছে, মানে এরকম বড় পাখি আমি আমার চোখে দেখি নাই, মানে বড় ঈগল, এত বড় ঈগল এরকম হয় না, আর এই রাতের বেলা, মানে এত রাত হয়ে গেছে এখন কি। তিনি তারপরও কেন যেন নিজের অজান্তেই তার রাইফেলটা তার হাতে তিনি ধরে বসলেন, তার রাইফেলে কিন্তু কার্টুজ ভরা ছিল, তিনি মোটামুটি ওইটা নিয়ে তিনি তৈরি ছিলেন। তো এরকম একটা অবস্থায় যখন তিনি মোটামুটি রাইফেল হাতে বসে আছেন। এই সময় হঠাৎ তিনি দেখলেন সেই পাখিটা সোজা নিচের দিকে ডাইভ করে নেমে আসতেছে। তো তিনি একটু শক্ত হয়ে গেলেন এবং তাদের কিন্তু সেই তাদের যে ওয়াগান, ওয়াগানের দিকেই নেমে আসতেছে পাখিটা ধেয়ে। এবং যেভাবে ইগল পাখি ছো মারে এরকম শাঁ করে এসে নামে, সেরকম ডাইভ মারছে। তো তিনি মোটামুটি তার রাইফেলটাকে উঁচা করে ধরলেন। তিনি এই সময় তিনি খেয়াল করলেন যে এই পাখি আসলে পাখি না, এটা একটা মানুষের মতো আকৃতি এবং খুব জোরে খুব গতিতে নেমে আসার কারণে তিনি দেখতে পাচ্ছেন যে সেটার মুখটাও মানুষের মতো, চোখ দুটো জ্বলতেছে এবং মুখের মধ্যে দাঁত অনেকগুলা, এবং তিনি মোটামুটি বুঝতে পারছেন যে এটা একটা মানুষের শেপ। অনেকটা তারা সেই গ্রামে যারা বলতেন তারা ওখানে যে চুড়েল, সেই চুড়েল টাইপের। তো তিনি একসময় মানে প্রচন্ড ভয় পেয়ে যে তিনি তার রাইফেল উঁচা করে গ্লিম করে গুলি করলেন। তার দুইটা নল ছিল, একটা নল দিয়ে গুলি করলেন। প্রচন্ড শব্দে চারিদিকে মানে কেঁপে উঠলো পুরো, মানে নিঝুম যে বোন ছিল প্রচন্ড শব্দে কেঁপে উঠলো রাইফেলের গ্লিম করে শব্দে। এবং তার যে স্ত্রী তিনিও ভয়ে কুকড়ায় একদম মানে তার ইসের সাথে লেগে গেলেন, তার শরীরের সাথে এবং সেই যে পেছনে ফসলের বান্ডিল ছিল সেটার সাথে, এবং তিনি কানে হাত দিয়ে বসছেন। তো সতীশের দাদা কিন্তু অনেক সাহসী লোক, তিনি গুলি করলেন, গুলি করে তিনি সাথে সাথে তার দ্বিতীয় নল দিয়ে গুলি করার প্ল্যান করলেন। এই সময় তিনি দেখলেন যে তিনি যে গুলি করছেন কিছুক্ষণের জন্য একটা আগুনের বড় ফুলকি হয়ে ধোঁয়া হয়েছিল, কিছু দেখা যায়নি। পরবর্তী সেকেন্ডে দেখলেন সব চুপচাপ, কিচ্ছু নাই সেখানে, মানে একদম মানে ই জায়গা, মানে সেই নীরব জায়গা, এবং সেই ধোঁয়াটা একটু ক্লিয়ার হয়ে আসতেছে এবং ঘোড়াগুলো ছোটা শুরু করছে প্রচন্ড স্পিডে। ঘোড়ার যে স্পিড ছিল সেটা থেকে অনেক বেড়ে গেছে, ঘোড়া মানে ছুটে দৌড়ে যাচ্ছে এবং তারা দে অ্যাবাউট টু এন্টার দ্য আদার এন্ড অব দ্যাট এমটি স্পেস, যে খোলা যে জায়গাটা ছিল, যে ছোট্ট বড় একটা, ছোট না বেশ বড় একটা খোলা যে জায়গাটা ছিল, যে মানে এক পাশের বনভূমি শেষ হয়ে আরেক পাশে গাছগাছালি শুরু হচ্ছে, মাঝখানে যে খোলা প্রান্তরটা ওইটা শেষ হয়ে দ্বিতীয় যে অন্ধকার জায়গাটা গাছপালা, সেখানে তাদের ঘোড়ার গাড়ি কেবল ঢুকবে। তো ওই জায়গায় এন্ট্রি করলো তাদের ঘোড়ার গাড়িটা, প্রচন্ড স্পিডে ঢুকে গেল সেই রাস্তায়, এবং মানে ঘোড়া ভয় পেয়েছে আসলে, ঘোড়া ঢুকে গেছে এবং ঘোড়া কিছু একটা সেন্স করছে এর জন্য, এবং মনে হচ্ছে যে ঘোড়ার শক্তি এত বেড়ে গেছে যে ঘোড়া ছিটে ছুটেই চলতেছে, মানে প্রচন্ড স্পিডে খটর খটর শব্দে তার চাক্কা মানে ই করতেছে। এবং তার স্ত্রীও কোনো মতে এক হাত দিয়ে তাদের যে ঘোড়ার গাড়ির অংশ ধরে রাখছে, এক হাত দিয়ে তাকে ধরে রাখছে, তার পিঠ তার জামার অংশ। তো তিনিও একটু ভয় পেয়ে গেছেন আসলে, তার কিছু করার নাই, তিনি রাইফেল হাতে যদি এদিক ওদিক করতেছেন, কেন অন্ধকারে বনভূমির কিছু দেখা যাচ্ছে না, নিচের লণ্ঠনের আলো যতটুকু পড়ছে ততটুকু দেখা যাচ্ছে, এবং লণ্ঠন যেকোনো সময় ভেঙে যেতে পারে, যেরকম ভাবে সেই ঘোড়ার গাড়ি ওয়াগান যেভাবে শেক করতেছে যেকোনো সময় বাড়ি খেয়ে ভেঙে যাবে লণ্ঠনটা। তিনি খুব ভয়ে আছেন যদি কোনো উঁচা নিচা জায়গার থেকে একটু পরে লণ্ঠনটা ভেঙে যাবে। তো ওই জায়গাটা তারা পার হচ্ছেন এবং তিনটা চারটা বাঘ নিল সেই তাদের যে ওয়াগান। তিনি মোটামুটি এখন রাস্তা আন্দাজ করতে পারতেছেন যে তারা কোন দিক দিয়ে বেরোবে। একটা বাঘ শেষ ঘোরার সময় তাদের, এবার তারা পুরোপুরি ওই জঙ্গল এলাকা থেকে বেরোয় যাবেন খোলা প্রান্তর এলাকায়, এবং তারপরে বিশাল ফসলের একটা মানে মাঠের মতো, এবং তারপর তাদের বাড়ির এলাকা শুরু হবে। তো জঙ্গল এলাকাটা যখন প্রায় শেষ হয়ে গেছে, এইরকম সময় তিনি শব্দ পেলেন একটা তীক্ষ্ণ চিৎকারের, এবং চিৎকারটা আসলো তার ডান দিকের গাছগাছালির মধ্যে থেকে। প্রচন্ড তীক্ষ্ণ একটা চিৎকার, এবং মনে হলো তার সামনে দিয়ে কিছু একটা ফস করে গেল, ফস করে যে গেল মানে একটা কিছু বের হয়ে গেল, তিনি বুঝতে পারছেন উড়ে কিছু বের হয়েছে, নিশ্চয় মানুষের মতো। কেমন একটা উদ্ভট গন্ধ তার নাকে এসে লাগলো, তিনি আসলে মানে মানে বুঝতে পারছেন না গন্ধটা কিসের, এবং প্রচন্ড তীক্ষ্ণ চিৎকারের সাথে তার স্ত্রীর একটা চিৎকার শুনলেন তিনি, এবং তিনি বললেন মানে কি হয়েছে, তার স্ত্রীকে বললেন কি হয়েছে। তো তিনি হাতে দেখলেন তার স্ত্রী তাকে আরো জোরে চেপে ধরে রাখছে মানে তার শরীর। তো তিনি মোটামুটি ভয়ে তার স্ত্রীকে ধরলেন শক্ত করে, তার হাতে রাইফেলটা ধরা। তো তিনি আর আন্দাজ করতে পারলেন না যে তার সামনে দিয়ে কি গেল। এর মধ্যে ঘোড়া তো মানে প্রচন্ড জোরে ছুটতে ছুটতে বের হয়ে আসছে সেই জঙ্গলের ভেতর থেকে, এবং ছুটে চলতেছে এবার খোলা প্রান্তর, এবং এই মাঠটা পের হলি তাদের বাসার এলাকা, বাড়ির এলাকা তিনি বুঝতেছেন। এবং তিনি রাইফেলের এক হাতে ধরে এক হাতে স্ত্রীকে ধরে আসছেন, স্ত্রী কাইন্ড অফ অচেতনের মতো পড়ে আসছে। তো তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, রাইফেল নিয়ে আর কিচ্ছু দেখছেন না। একটা সময় ঘোড়ার গাড়ি ছুটে ঢুকে গেল তাদের এলাকার মধ্যে, এবং ঘোড়া তাদের নিজস্ব ঘোড়া, সুতরাং ঘোড়া ছুটতে ছুটতে তাদের বাড়ির সেই মূল ফটকের কাছে চলে আসলো। ফটকের কাছে এসেই দেখলো যে তাদের ওখানকার যে মূল ফটক দিয়ে তাদের বাড়িগুলো ছিল এরকম যে ওখান দিয়ে ঢোকার পর মূল একটা ফটক আছে, সেই ফটকে তাদের সবসময় একজন ওখানে একজন গার্ড থাকতো। গার্ড বলতে মানে তখনকার সময়কার একজন দারোয়ান থাকতো। তো তার আবার ওইটার পাশেই তার ঘর, তো সে খুলে দিলে তাদের বিভিন্ন ভাইদের বাসা মানে বাড়ির একান্নবর্তী পরিবার না হলেও অনেক মানুষ একসাথে থাকতো। একান্নবর্তী মানে আসলে যে মানে সবাই এক অন্ন খায় আর কি, সেটাকে একান্নবর্তী বলে আর কি, এক হাড়িতে যারা সবাই খায়। তো হয়তো এক হাড়িতে এরা খাবার খায় না, কিন্তু তাদের পরিবারের বিভিন্ন অংশ ওই একই মানে একটা বিশাল একটা কম্পাউন্ডের মধ্যে থাকে তারা। যাই হোক, সেখানে গার্ডের ওইখানে এসে থামলো তাদের ঘোড়ার গাড়ি এবং ঘোড়া পা ঠুকতেছে বারবার। তো সেই যে দারোয়ান সে বের হয়ে আসলো, এসে বললো যে কি হয়েছে, বলে যে সমস্যা হয়েছে, দরজা খুলো। তাতে দরজা খুলে দিল, ঘোড়ার গাড়ি ঢুকলো। ঢুকে তিনি চলে গেলেন একদম তাদের যে সেই তাদের যে মূল যে যেখানে নাকি স্টোর করে, স্টোর রুম যেখানে বিশাল ফসল রাখে, যেখানে গুদাম ঘর, সেখানে সেটা কাছে চলে গেল। তো সেখানে দেখলেন যে সেখানকার যে কিপার আর কি, সেখানে যে দায়িত্বে আছে গুদামের, সেই লোকটা খুব উদ্গ্রীব হয়ে বসে আছে, কারণ তারা আসেনি এখনো। তো তাকে দেখেই বলতেছে যে কি কি ব্যাপার, আপনাকে তো খুঁজতেছে, বাসায় সবাই টেনশনে পড়ে গেছে, আপনি নাকি রয়ে গেছেন। বলে আমি আসছি, তুমি এগুলো টেক কেয়ার করো, দেখো। বলে তিনি তার সাথে সাথে তার স্ত্রীকে নিয়ে নেমে গেলেন। দেখলেন যে তার স্ত্রী একেবারে মানে এলায় পড়তেছে, তখন তিনি তাকে পাজাকল করে নিয়ে কোলে করে নিয়ে চলে গেলেন, যে তিনি তার ঘরেই চলে গেলেন। ডিরেক্টলি তার ঘরে গিয়ে তিনি সে ঢুকলেন, ঢুকে দেখলেন যে স্ত্রী মানে একদম অচেতন। তো তিনি তাকে বিছানায় রেখে তিনি স্ত্রীকে একটু দেখতে গেলেন কি অবস্থা, চোখে মুখে পানি ছেটে দিলেন। তো তার স্ত্রী দেখলো মানে মানে কোকাচ্ছে, তিনি ব্যথা পাইছে কোথাও। তো তাকে দেখলেন কি ব্যাপার, দেখলেন হাতের কাছে তার এখান থেকে একদম চিড়ে গেছে, মানে অ্যাজ ইফ কোনো বন্য প্রাণী যদি থাবা দিয়ে যায় যেরকম ভাবে কেটে যায় সেরকম ভাবে কেটে গেছে সেই জায়গাটা পুরো, এবং রক্ত পড়তেছে। তো তিনি তাড়াতাড়ির সাথে সাথে সেটার ব্যবস্থা করার চেষ্টা করলেন, তাদের ওইখানকার যে মানে তাদের লোকাল যে প্রসিজার এগুলো টেক কেয়ার করে সেটা করলেন, এবং তিনি দ্রুত মানে ডাকাডাকি করলেন তাদের গেটের থেকে, তাদের কাছের সবার কাছের ঘরটার থেকে মানুষ আসলো, এসে তারা মোটামুটি তাদের যে লোকাল রেমিডি আছে সেগুলো নিয়ে আসলো, এবং তারা এসে বললো যে কি হয়েছে। তো তিনি মোটামুটি ঘটনাটা বললেন। তো সবাই অনেকেই বলতেছে যে এটা কোনো বন্য প্রাণী হতে পারে, আবার কেউ বলতেছে এখানে চুড়েল হতে পারে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে। তিনি শুনলেন, শুনে বললেন যে আসলে এটা তো মানে যেটাই হোক মানে এটা খুবই খারাপ হয়েছে আমার সাথে, এখন আর কি করবো। যাই হোক, তার স্ত্রীকে টেক কেয়ার করা হলো এবং রাতে তার গায়ের টেম্পারেচার বাড়লো ইত্যাদি ইত্যাদি, তিনি মোটামুটি খুবই অসুস্থ। দিনের বেলা তারা কবিরাজ ডেকে আনলেন, কবিরাজ দেখে তাকে দেখে বললেন যে এটা তো আসলে সাধারণ কোনো ব্যাপার না, এটা তাকে কোনো অপদেবতা বা চুড়েল এসে তাকে এখানে আঘাত করছে। তো যাই হোক, সেই কবিরাজ ওষুধ দিলেন তাকে, বিভিন্ন রকমের পেস্ট আর বিভিন্ন রকমের তার মন্ত্রভূত জিনিসপত্র দিলেন, বললেন যে তাকে টেক কেয়ার করে রাখো। এবং একটা ব্যাপার কি, যদি এই চুড়েল তাকে মার্ক করে থাকে, চুড়েল কিন্তু তার পিছে পড়ে থাকবে, তাকে সাবধানে রেখো। তো যাই হোক, এভাবে বলে দিয়ে গেল। এভাবে দিন পার হলো কয়েকদিন। তো সতীশের ছোট দাদা, তিনি তার স্ত্রীকে মোটামুটি দেখে রাখতেন, তিনি মোটামুটি তিনি এর মধ্যে তার মূল কাজটা যেটা আপাতত ফসলের ব্যাপারটা, বাইরে ফসল জোগাড় করে আনা বা কেটে আনা এটা তো শেষ, এখন তাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো মাড়াই টাড়াই ইত্যাদি হচ্ছে। তো তিনি মোটামুটি একটু ফ্রি দু একদিন, মানে বাইরে খুব একটা যাওয়া লাগবে না তার। পরবর্তীতে তাদের স্টেপ শুরু হয় মার্কেটিং এর কাজ ইত্যাদি ইত্যাদি। তো তিনি স্ত্রীর কাছে থাকলেন, স্ত্রী মোটামুটি একটু সুস্থ হলো এই কয়দিনে। তো তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কি কেমন ফিল করতেছে, যে স্ত্রী খুবই ভীত, তার স্ত্রী খুবই ভীত বলতেছে আমি খুবই ভয় পেয়েছি, তার হাতটা দেখা যাচ্ছে যে সেই কবিরাজের ওষুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে শুকাচ্ছিল। যাই হোক, তো এরকম কয়েকদিন যাওয়ার পর মোটামুটি তাদের পরিবেশটা নর্মাল হয়েছে। তো এরপরের ব্যাপার হচ্ছে তাদের এই ফসল মানে বিক্রি করার পালা। তো তিনি সেই ফসলের সাথে তাদের যেতে হয় সেই মূল আড়তে, যে আলাপ করতে হয় বিভিন্ন রকম। তো এরকম কাজের মধ্যে যেহেতু তারাই মূল ওখানকার এই জমির মালিক, তাদেরকেই যেতে হইতো। তো সেই সতীশের ছোট দাদা, সতীশের দাদা, আরো মানুষজন তাদের ফ্যামিলির কয়েকজন মিলে তারা যায়, মানে সেই তাদের মূল যে বিক্রির যে আড়ত সেখানে, সেটা মোটামুটি তাদের বাসা থেকে দূরে, বেশ অনেক মানে সারাদিনই চলে যায় ওখানে গেলে। তো তিনি তার স্ত্রীকে বলে সাবধানে থাকতে, এই কদিন আমি তোমাকে দেখে রাখছি, তুমি কিন্তু সাবধানে থাকবে ইত্যাদি ইত্যাদি বলে তিনি চলে যান। ফিরে আসেন। ওই দিন তারা গেছিল সকালে এবং তিনি একদম রাতে ফিরে আসেন, গভীর রাত হয়ে গেছে তখন যখন ফিরে আসছে বাসায়। এসে দেখে যে স্ত্রী আছে, তার মোটামুটি তিনি টেক কেয়ার করলো তাকে, তা খাওয়া দাওয়া করার পরে তিনি একসময় ঘুমায় গেলেন, প্রচন্ড টায়ার্ড ছিলেন, তার স্ত্রীও ঘুমায় গেল তারা। তো গভীর রাত, তখন তার স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য তাকে ডাকতে গেছে, সাধারণত তারা বাথরুমে গেলে ডাকতেন আর কি, সতীশের দাদাকে ডাকতেন, তো তিনি উঠে সাথে যেতেন আর কি তার সাথে। তো ওই দিন তিনি এত ক্লান্ত, তাকে ডাকা সত্ত্বেও তিনি উঠতেছেন না। তো সতীশের সেই ছোট দাদি, তিনি হাজবেন্ডকে অনেকবার না ডাকে উঠাইতে পারে, তিনি আস্তে আস্তে একাই চলে গেলেন বাথরুমে। তো তিনি যখন বাথরুমে চলে গেছেন, তার কিছুক্ষণ পর সতীশের ছোট দাদার হঠাৎ হুঁশ আসছে যে আরে আমার স্ত্রী কোথায়, পাশে নাই। তো তিনি তাকায় দেখতেছেন যে তাদের ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলতেছিল, মানে হ্যারিকেন জ্বলতেছিল, সেটা টিপটিম করে জ্বলতেছে, একটা বাড়ানো আর কি। বুঝতে পারলেন যে আসলে মানে আর কি ও বেরোনোর সময় মনে তার বাতিটা বাড়াই দিয়ে গেছে। তো তিনি দুইবার শব্দ দিলেন, শব্দ দিয়ে চিন্তা করলেন যে আমি কি বেরোবো। তো এরকম চিন্তা করে তিনি উঠে উঠছেন, বিছানা থেকে উঠে গেটের কাছে গেছেন, তখনই দেখতেছেন যে তার স্ত্রী আসতেছে। তো গেটের কাছ থেকে আসলেন স্ত্রী, তো তিনিও আর কিছু বললেন না, বলার পরে বলল যে কি ব্যাপার, তুমি আমাকে আরেকটু ডাকতে, আমি যেতাম তোমার সাথে। স্ত্রী বলতো আরে এত ভয়ের কি আছে, আমি গেছি, আমার তোমাকে ডাকছি, তুমি উঠো নাই, তুমি ক্লান্ত, আমি চলে গেছি, অসুবিধা নেই। যাই হোক, তারা শুয়ে পড়ল এবং তিনিও শুয়ে পড়লেন। তো তার স্ত্রীর সাথে আর কথা হলো না ওই দিন রাত্রে। তো পরদিন তিনি দেখছেন তার স্ত্রীকে এবং তাদের পরিবারের সবাই দেখতেছে, তাদের মধ্যে ভালোই কথাবার্তা। তার কাছে মনে হলো তার স্ত্রী অনেকটাই সুস্থ হয়ে গেছেন, মানে ভালোই, মানে ভালোই তিনি মোটামুটি এখন পারফর্ম করতেছেন। তার মধ্যে সেই মানে সেই ভয়ের যে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছিল সেটাও নাই, মোটামুটি নর্মাল সবকিছু তৈরি হচ্ছে, ওনার সাথে খুব সুন্দর বিহেভিয়ার করতেছে। তো উনি মোটামুটি খুব হ্যাপি মনে করলেন নিজেকে, যে আমি তো আসলে খুবই সুখী মানুষ। যাই হোক, একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্টটা কি আর ইনসিডেন্ট, ওইটা আসলে একটা হইতেই পারে প্যারানর্মাল এরকম একটা ব্যাপার, এরকম চিন্তা করতেছেন। তো মোটামুটি তাদের এরকম পরিবারে বেশ অনেকদিন সময় চলে গেল, কারণ তাদের এখন ফসল তোলা, ফসল বিক্রির কাজ শেষ, আপাতত এখন বেশ কিছুদিন তাদের একটা রিল্যাক্সিং সময়, এখন আর ফসল বোনার সময়টা না, বেশ কয়েকদিন রিল্যাক্স করে তারপর তারা ফসল বুনবে, তো এই সময়টা তাদের ফ্রি। তো মোটামুটি চলে গেছে প্রায় দুই তিন সপ্তাহ সময় এর মধ্যে তিনি কাটাইছেন এবং তিনি এই ফ্রি টাইমটা ঘোরাফেরা করে দেখলেন যে তিনি আরো অনেক সুন্দর সময় পাচ্ছেন তার স্ত্রীর সাথে, তার একটা ভালো আরো বেশি রোমান্টিক বন্ড তৈরি হয়ে গেছে এর মধ্যে। দেখলেন যে স্ত্রী অনেক চটপটে হয়ে গেছে, তার সাথে ভালো বিহেভিয়ার করতেছে এবং তারা একসাথে হাঁটতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বেশ ভালো সময় তারা কাটাচ্ছেন এবং তিনিও বেশ এনজয় করতেছেন সময়টা। তিনি বললেন ওয়াও, এই ফ্রি টাইমটা আমরা ভালোই কাজে লাগাইছি, আমাদের মধ্যে একটা ভালো ইন্টিমেসি তৈরি হয়েছে। তো এরকম সময় কাটাতে কাটাতে তো একদিন রাত্রে বেলা, তখন বাজে হচ্ছে মানে একদম সন্ধ্যা হয়ে গেছে, সাতটা আটটা বাজে, এরকম সময় সবাই ঘুমায় যাবে এরকম অবস্থা, কারণ গ্রামে তো এখনই ঘুমায় যায়, তখন তো আরো আগে ঘুমায় তো মানুষ, তো ঘুমানোর সময় মোট কথা তাদের গ্রামে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তো তিনিও মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন, তার বিছানায় তিনি বসে শুয়ে আচ্ছুয়া হয়ে আছেন, ঘরের মধ্যে বাতি জ্বলছে তাদের হ্যারিকেন। তো এর মধ্যে হঠাৎ করে শোরগোল শুনলেন তিনি, শোরগোল হচ্ছে কোথায়, তাদের মূল যে বাড়ির আঙিনার ওখান থেকে অনেক জোরে শোরগোল হচ্ছে, মানুষজনের কথাবার্তা চিৎকার চেঁচামেচি শুনতেছেন। তো তিনি হঠাৎ করে বললেন কি ব্যাপার, এটা কি হচ্ছে। তো তিনি বেরোলেন, তিনি তাড়াতাড়ি উঠে গেলেন খাট থেকে এবং তার স্ত্রী দেখলেন যে খুব বিচলিত, কি ব্যাপার, তার স্ত্রীও চিন্তা করতেছে কি। তো তিনি দরজা খুলে তিনি ঢুক চলে গেলেন বাইরে উঠোনে। তো উঠোনে যে দেখতেছেন কতগুলো মানুষ জড়ো হয়েছে এবং তার মধ্যে কিছু মানুষ অপরিচিত মানুষ আসছে এবং তাদের সাথে কথাবার্তা বলতেছে, তো তাদের হাতে আবার মশাল টশাল আছে। তো তিনি গেলেন যে কি হয়েছে, তো এর মধ্যে খুবই অবাক করা ব্যাপার, মানে তিনি একটু থতমত খেয়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে সেই অপরিচিত কয়েকজন মানুষ একটা মানুষকে নিয়ে আসছে সাথে করে, সেটা জীর্ণশীর্ণ, একদম জীর্ণশীর্ণ তার স্ত্রী, মানে যে হাঁটতে পারতেছে না, তার মুখটুক শুকায় একদম ই হয়ে গেছে, তাকাচ্ছে খুব কষ্ট করে, তিনি একদম তার পায়ের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তার শিরশির করে সব সমস্ত রোম দাঁড়ায় গেল, তিনি বুঝতে পারলেন না কি হয়েছে। তিনি দেখলেন তার স্ত্রীকে নিয়ে আসছে, তিনি মানে থতমত খেয়ে বলতেছেন যে এটা কি, এটা কি আমার সাথে কি কোনো মজাক হচ্ছে নাকি। তারা বলল যে আরে এই ভদ্র মহিলাকে আমরা কুড়ায় পাই গত এরকম তিন সপ্তাহ আগে, আমাদের গ্রামের পাশে নদীর পাড়ে পড়েছিল, তাকে আমরা নিয়ে শুশ্রূষা করি, সে কথাও বলতে পারতেছিল না কয়েকদিন, তাকে তারপর আমরা শুশ্রূষা করতে করতে সে একটু অবস্থায় আসছে, তারপর সে এই বর্ণনা দিছে যে সে এই গ্রামের কার বউ ইত্যাদি ইত্যাদি, যাই হোক তাকে তারপর আমরা আজকে নিয়ে বের হইছিলাম, তার সুস্থতার জন্য তাকে নিয়ে আমরা ক্যারি করতে পারতেছিলাম না, আস্তে আস্তে আনতে আনতে এই অবস্থা, তাকে আমরা এই পালকিতে করে নিয়ে আসছি এবং আপনি আমাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে এই বলতেছেন এরকম। তো তিনি বলেন যে আরে আমার স্ত্রী তো আমার ঘরে, কি বলেন আপনারা? সে বলে যে না এটা আপনার স্ত্রী। তার স্ত্রী তার দিকে তাকায়, ফেল ফেল করে তাকায়, তার নাম ধরে ডাক দিছে, সতীশের ছোট দাদার স্ত্রী। তিনি কেমন জানি তার স্ত্রীর কণ্ঠ শুনেই মোটামুটি নরম হয়ে গেলেন, মানে তার মনটা অন্যরকম হয়ে গেল, মনে হলো কেন জানি তার মনে হলো যে আসলেই তার অতি প্রিয় একজন মানুষ তাকে ডাকছে। তো তিনি দৌড় দিয়ে গেলেন যে তার স্ত্রীর হাতটা ধরে, তিনি প্রথমে হাতটা দেখলেন যে হাতের মধ্যে সেই যে আঁচড়ের দাগ ছিল, তাকায় দেখলেন যে হ্যাঁ সে আঁচড়ের দাগ আছে। তো তিনি তার স্ত্রী দেখলেন চোখ দিয়ে পানি পড়তেছে, তো তিনি আর কোনো কথা না বলে সেখান থেকে দৌড় দিলেন, তিনি ওখানে দাঁড়াইতে পারলেন না, তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুকেই তিনি দেখলেন যে তার রুমের শেষ মাথায় আরেকটা ওই মানে এই পাশে একটা দরজা ছিল, ওই পাশে আরেকটা দরজা ছিল, তো দেখলেন ওই দরজার কাছে তার স্ত্রী দাঁড়ায় আছে, যে স্ত্রী মানে তিনি দেখছেন ঘরে সেই স্ত্রী দাঁড়ায় আছে, এবং তাকে ঢুকতে দেখেই একবার তার দিকে তাকালো, তাকায়তে সে চোখটা মনে হলো যে মানে বড় বড় হয়ে গেল এরকম, এবং ঝট করে ওই দরজা দিয়ে বের হয়ে গেল সে। তিনি প্রচন্ড ভয় পেলেন, তিনি চিৎকার করে উঠে দৌড়ায় দরজার কাছে গেলেন এবং দরজার বাইরে যেয়ে দেখলেন সেখানে কেউ নেই, পুরো খাকা করতেছে, ওই পাশে কিচ্ছু নাই। তিনি আবার ফিরে আসলেন সেই জটলার কাছে এবং এসে সেই মানুষগুলোকে বললেন যে আমাদের এখানে বিশাল সমস্যা হয়েছে। আচ্ছা, তার স্ত্রীকে তিনি নিলেন, হাত ধরলেন, হাত ধরে তিনি ঘরে নিয়ে আসলেন, এসে তাকে তিনি বসালেন এবং সেই লোকগুলোকে বললেন যে তাদেরকে যেন টেক কেয়ার করা হয়, রাত্রে থাকতে দেওয়া হয়, খাবার দাবারের ব্যবস্থা করা হয়, তাদের যাতে মেহমানদারিতে কমতি না হয়। তিনি সবাইকে এবং সবার হাতে ধরে তিনি খুব মানে খুবই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে এটার মধ্যে একটা বড় কাহিনী আছে, আপনারা এখন বুঝবেন না, আপনাদেরকে আমি সকালে এক্সপ্লেইন করব কি, অথবা আমি নিজেই বোঝার চেষ্টা করব ঘটনাটা কি ঘটছে। এটা বলে তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন, ঘরে এনে তাকে তিনি দরজা লক করলেন এবং করে তার স্ত্রীর কাছে তিনি বললেন যে কি ঘটছে। তো তার স্ত্রী কান্না শুরু করলো, তিনিও আসলে আর মানে খুব ইমোশনাল হয়ে গেলেন, তিনি তার স্ত্রীকে বললেন যে আমি তো আর বুঝি নাই যে কি হয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, তারা মানে মোটামুটি তিনি তার স্ত্রীর সাথে সময় কাটান এবং তাকে শুশ্রূষা করেন রাতে, এবং তার অন্য ভাবীরা আসেন, এসে তাকে দেখেন এবং তারা সবাই বলেন যে আসলে ব্যাপারটা কি ঘটলো, এটা তো খুবই একটা মানে সারপ্রাইজিং জিনিস। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো কি ঘটছিল। তো তার স্ত্রী বলতেছে যে আমি রাতে যখন নাকি বাথরুমে যাই, তা আমি তো ওকে বলে গেছি, ডাকছি, সে উঠে না, সে ক্লান্ত দেখে তাকে আমি আর উঠাই নাই। তা আমি যখন বের হয়ে গেছি, আমি ঠিক বাথরুমে যখন ঢুকবো, আমাদের এখানে বাথরুমটা একদমই কাঁচা বাথরুম ছিল, সেখানে বলে সেখানে কাছে যাওয়ার সাথে সাথে মনে হলো কিছু একটা এসে আমাকে থাবা দিয়ে ছো মেরে মাটির থেকে তুলে নেয়, এবং আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, আমি তাকাতেও পারতেছিলাম না, আমাকে উড়াই নিয়ে যায়। এবং আমি দেখছিলাম যে গাছপালা ঘাসের মাঠ বিশাল ইসের উপর দিয়ে উড়ায় উড়ায় নিয়ে আমাকে একটা নদীর পাড়ে ফেলে দেয়, এবং আমি উপর থেকে পড়ে মোটামুটি অনেক উপর থেকে পড়ছি এবং আমি জ্ঞান হারায় ফেলি, তারপর আমার কিছু মনে নেই। এটা হচ্ছে তার স্ত্রীর কথা, এবং তারপর সেই গ্রামবাসীরা নাকি তাকে সকালে পায় এবং তারপরের ঘটনা তো তারা জানি। তো যাই হোক, তো তিনি এই ঘটনাটা শুনেন এবং তাদের পরিবারের সবাই শুনেন, তারা খুবই জিনিসটা নিয়ে খুবই মর্মাহত হন এবং তার স্ত্রীর প্রতি সবার একটা এসে পড়ে, মানে মানসিকভাবে তারা খুব ফিল করতে থাকে, খারাপ ফিল করতে থাকে তার জন্য। তো তার এক ভাবি বলে যে রাত্রেবেলা আমরা তার সাথে থাকি, তো তিনি বলেন যে না না, তোমাদের কারো থাকা লাগবে না, তোমরা চলে যাও, আমি ওর সাথে থাকতেছি এবং ওকে আমি পাহারা দিয়ে দেখবো কি হয়েছে না হয়েছে। যাই হোক, ওই দিন রাত পার হয়, উনি আর ওনার স্ত্রী আশপাশ থেকে সরেন না, কারণ তার এখন বেসিক্যালি অন্য কোনো কাজ নেই, তিনি একেবারে স্ত্রীর পাশেই আছেন এবং তিনি বলেন যে তুমি পুরো সুস্থ হবা, তারপর দেখা যাক কি হয়। আর তিনি সাথে সাথে সেই যে কবিরাজকে খবর দেন, কবিরাজ আসে দেখেন, দেখে বলে যে তাকে তো আসলে সেই যে চুড়েল নিয়ে গেছিল এবং তাকে কোথায় ফেলে দিছিল, সেই চুড়েল কিন্তু তোমার এখানে মানে তোমার প্রতি কিন্তু তার নজর আছে, তোমার কিন্তু খুব খারাপ হবে। সে বলতেছে সতীশের ছোট দাদাকে, তোমার সাথে সে ছিল এতদিন, মানে সে তোমাকে কিন্তু শেষ করবে, তুমি সাবধান। চুড়েল থেকে তুমি সাবধান, তোমার স্ত্রীর থেকে তোমার উপরে, তোমার স্ত্রীর উপর তার রাগ আছে এবং তোমার উপর কিন্তু তার ই আছে, আকর্ষণ আছে, সাবধান, তোমরা সাবধান, সাবধান। খুবই তাকে ই করে এবং তাকে কিছু পড়া কবচ টবচ গুলো দিয়ে যায়। তো যাই হোক, এইভাবে দিন কাটতে থাকে এবং তখন সতীশের ছোট দাদা সবসময় তার রাইফেল লোড করে ঘরে নিয়ে ঘুমাতেন রাত্রেবেলা, খুব সতর্ক থাকতেন, তার ঘুম প্রায় নাই হয়ে গেল রাতের বেলা, এরকম একটা অবস্থা। তো বেশ কয়েকদিন পার হওয়ার পর থেকে তিনি রাতের বেলা হায়নার হাসি শুনতে পেতেন তার ঘরের আশপাশে, মনে হতো দূরে হায়না হাসছে। তো তিনি সে রাইফেল নিয়ে তৈরি থাকতেন সবসময় যে মানে কি অবস্থা, মানে ঘটনাটা কি কি। তো তিনি এমনও আছে যে হায়নার হাসি শুনে দরজা খুলে বের হয়েছেন রাইফেল নিয়ে, তাকায় দেখেন কিচ্ছু নাই, পুরা খাঁকা করতেছে চারিদিক। তো এরকম বেশ অনেকদিন পার হওয়ার পর তাদের আসলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে মানে তিনি সবকিছু নর্মাল হওয়া শুরু হলো, যেমন জীবনে সব নর্মাল হয়ে যায় ওরকম। তবে তিনি তখনও তার স্ত্রীকে খুব মানে কেয়ারফুলি রাখতেন, তিনি রাতের বেলা রেস্টরুমও সাথে নিয়ে যেতেন, তিনি একলা থাকতে দিতেন না স্ত্রীকে, অন্য সময় থাকলেও তার সাথে তাদের পরিবারের কাউকে রাখতেন, এরকম একটা অবস্থা। তো একদিন এরকম রাতের বেলা তিনি আর তার স্ত্রী শুয়েছেন এবং ওনার মানে সেই সতীশের ছোট দাদার তার রেস্টরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো তিনি খুব কনফিউশনে ছিলেন যে তিনি তার স্ত্রীকে উঠাবেন নাকি উঠাবেন না, আবার একা রেখে যাবেন কি যাবেন না, এরকম ভাবতে ভাবতে তিনি এক সময় তিনি আসলে বের হয়ে যান এবং তিনি রাইফেল নিয়ে বের হন, একেবারে রাইফেল নিয়ে বের হন। তো রাইফেল নিয়ে বের হয়ে তিনি রেস্টরুমে যান, তো তার কাজকর্ম সেরে তিনি ফেরত আসছেন। তার কাছে যখন নাকি তার ঘরের দিকে তিনি আসতে থাকেন, তখনই তার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগা শুরু করে। তার কাছে মনে হয় যে ঘরটা জানি কেমন, তার কাছে জানি কেমন খা খা মনে হতে থাকে ঘরটা। তো তিনি মানে মানে নর্মাল যে একটা ফিল হয় সেটা না, তিনি ভয়ে ভয়ে তিনি তাড়াতাড়ি দৌড়ে ঘরের দিকে আসেন, এসে দেখেন যে তিনি ঘরের মধ্যে যে বাতিটা জ্বালাই গেছিলেন সে বাতিটা জ্বালানো নাই, পুরো ঘরটা অন্ধকার। তিনি দরজা দিয়ে ঢুকেন তার রাইফেলটাকে সামনে ধরে, দেখেন যে তাদের যে খাটটা ছিল খাটের পাশে জানালার কাছে দপ করে দুটো চোখ জ্বলে উঠে এবং চোখগুলা মানে এমনই ভয়ঙ্কর ভাবে জ্বলছে, অন্ধকারের মধ্যে দুটো চোখ এবং সেই চোখের যে আলো, সে চোখ থেকে যে আলো আসতেছে সেটা দিয়ে মুখের অন্যান্য অংশটা বোঝা যাচ্ছে, সেটা কালচে কালো মুখের অংশ এবং মুখের দাঁতগুলো এরকম, জিব্বাটা বের হয়ে আছে এরকম এবং চুলগুলা মানে তার মাথার মধ্যে চুল আছে সেটাও তিনি বুঝতে পারছেন সেই চোখের আলোতে। তো করে একটা শব্দ করে তাকে দেখে এবং তার খাটের কাছে ছিল, তো তিনি প্রচন্ড ভয় এবং আকস্মিকতায় তিনি সাথে সাথে রাইফেল তুলে ত্রিম করে গুলি করেন এবং গুলিটা মানে এত জোরে হয় যে এরকম একটা ঘরের মধ্যে যদি গুলি হয় যেরকম শব্দ হবে সেরকম, সেই গুলি শব্দে চারিদিকে মানে কেঁপে উঠে প্রচন্ড মানে প্রকম্পিত হয়ে যায় চারিদিকে গুলি শব্দে, আর মানে আগুনের ফুলকি উঠে, ধোঁয়া, মানে বিচ্ছিরি অবস্থা। তো তিনি দ্বিতীয় গুলি করবেন চিন্তা করেন, এই সময় ঘরে কিছু নেই এবং তিনি দেখেন তার যে জানালা ছিল ঘরের একটা, সেই সময়কার জানালা কিন্তু স্ট্রং কিছু না, কাঠের ফ্রেম করে বানানো হতো জানালাগুলা, সেই কাঠেরই গ্রিল দেওয়া থাকতো সেখানে, দেখলেন যে বুম করে দরজা জানালা মুচড়ে কিছু একটা ভেঙে বের হয়ে গেল তার রুম থেকে, যে জানালা মুচড়ে, এবং তিনি সাথে সাথে দৌড় দিলেন, দৌড় দিয়ে তার জানালার কাছে আসলেন, ঘরের মধ্যে আসলেন, তিনি তার হারিকেনটাকে খুঁজে বের করে তিনি অনেক কষ্টে খুঁজে খুঁজে সেখান থেকে সেই দেয়াশলায় বের করে হারিকেন জ্বালালেন এবং জ্বালায় হাত কাঁপতেছে তার থরথর করে, তাকায় দেখলেন তার স্ত্রী বিছানায় শুয়ে আছে, বিছানা রক্তে মাখামাখি, তিনি যে গুলি করছেন সেখান থেকে ছররা যে তার স্ত্রী গায়ে লাগছে। তো প্রচন্ড জোরে তিনি কেঁদে উঠেন, চিৎকার করে উঠেন এবং তার পরিবারের মানুষজন তো গুলির শব্দ শুনছে অনেকে আসে, আসার পর তারপর রাতের বেলা তারা চেষ্টা করেন, তার স্ত্রী অনেক আহত এবং সে বেহুশ, দিনের বেলা কবিরাজ আনা হয় এবং কবিরাজ বলে যে এটা আসলে তাকে চিকিৎসা দিয়ে কতটুকু করা যাবে না, আপনারা তাকে কোনো শহরে নেওয়ার ব্যবস্থা করেন, বিদেশিদের যে ইংরেজদের যে ই আছে হাসপাতাল সেখানে নেওয়ার ব্যবস্থা করেন। তো আগে আনা হয়, আনার পর তাকে নিয়ে যাওয়া হয় এবং সে হাসপাতালে নিতে নিতেই ওনার স্ত্রী মৃত্যুবরণ করেন। তো প্রচন্ড মানে একটা মানে হৃদয় বিদারক একটা ব্যাপার, তাদের পুরো পরিবারের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে প্রচন্ডই, এবং সতীশের ছোট দাদা তিনি মানসিকভাবে অন্যরকম হয়ে যান, ভারসাম্যহীন হয়ে যান এবং তিনি মানে একেবারে অন্যরকম আচরণ শুরু করেন। বেশ কিছুদিন তিনি পাগলের মতো ছিলেন, তারপর তিনি একদিন পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে যান এবং তিনি আর উঠতে পারেন না, মারা যান সেখান থেকে। এবং পুকুরে ঝাঁপ দিয়ে যে পড়েন, তিনি তার স্ত্রীর নাম ধরে ডাক দিতে পানিতে যে ঝাঁপ দেন এবং তিনি আর সেখান থেকে উঠতে পারেন না, তিনি ওখানেই মারা যান। তো এটা হওয়ার পর তাদের পরিবারে বিশাল শোকের ছায়া নেমে আসে। তাদের একটা কর্মঠ ভাই ভাবি দুজনই চলে গেল এবং তারা সবাই খুবই মানে দুঃখ পায়। এবং সেই তার যে ঘরটা ছিল ওই জায়গাটা মোটামুটি আর কেউ যায় না, ওটা অ্যাবান্ডন হয়ে যায় ঘরটা, এবং তারা সবাই ওইটাকে এড়াই চলে জায়গাটাকে এবং তারা ওই পাশে থাকে। তো এরকম ভাবেই এটার পরিসমাপ্তি হয়। তো এর মাঝে একটা জিনিস একটা ঘটে, যেটা হচ্ছে সতীশের দাদা একদিন রাতের বেলা তারা তিনি হেঁটে আসতেছিলেন ওখান দিয়ে, এবং কি মনে করে তিনি মনে করেন যে তার ছোট ভাইয়ের যে ঘরটা ওইটার দিকে একটু উঁকি দেন আর কি, সেটা উঁকি দেওয়ার জন্য তিনি হেঁটে যান। একটা বেড়ার ই করে দেওয়া হয়েছিল দেয়াল, তো সেই বেড়ার মানে একটা প্রাচীর, সেই প্রাচীর থেকে তিনি পার হয়ে মানে মানে হেঁটে পার হয় পার হয়ে তাকান ঘরের দিকে। যখন তিনি প্রাচীর পার হয়ে ঘরের দিকে তাকান, দেখেন যে সেখানে মনে হচ্ছে কিসের একটা শব্দ হচ্ছে, মানে একটা শব্দ শুনতে পান তিনি। তো তিনি আস্তে আস্তে হেঁটে যান, দেখেন যে সেই পুরনো উঠান তার ভাই যেখানে ছিল, এর মধ্যে কিন্তু তার ভাইয়ের মৃত্যুরও কয়েক মাস পার হয়ে গেছে। তো শব্দ হচ্ছে কেমন যেন একটা শব্দ, মেয়ে মানুষের কান্নার মতো শব্দ। তো তিনি আস্তে আস্তে হেঁটে যান, হেঁটে গিয়ে ঘরের কাছাকাছি যখন আসেন, ওই ঘরে কিন্তু কিচ্ছু নাই, কোনো আসবাব নাই, কিচ্ছু নাই, সব সরা ফেলা হয়েছে। ওখান থেকে তিনি ডুকরে ডুকরে কান্নার শব্দ শুনতে পান, কোনো নারী কণ্ঠ কানতেছে এরকম। তো তিনি মানে তার সারা শরীর কেঁপে উঠে, তিনি ভয় পান প্রচন্ড, তার সারা শরীরে সব ভ্রম দাঁড়ায় যায় এই কান্নার শব্দ শুনে, এবং খুবই অ্যাবনর্মাল টাইপের কান্না। একটু পরে তিনি বুঝতে পারেন যে কেউ তার উপস্থিতি বুঝতে পারছে, এবং তারপরে তিনি ফ্লাশ করে শব্দ পান বাসার পেছন দিকে, এবং গাছগাছালের ফাঁক দিয়ে মনে হয় কিছু একটা উড়ে চলে গেছে সেখান থেকে। তো তিনি প্রচন্ড ভয় পান, সতীশের দাদা যিনি, তিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনি হেঁটে চলে আসেন নিজের এলাকায় এবং নিজের বাসায় চলে আসেন, তিনি ওই মুখে আর যান না। পরবর্তীতে তাদের পরিবারের কালের বিবর্তনে তাদের পরিবারের ওই অংশের জমির সেগুলা ঘরবাড়ি ভেঙে নতুন করে করা হয়েছিল, ওগুলোই হয়ে গেছিল। এবং ওইখানে নাকি সতীশরা বসে আজ থেকে প্রায় বছর বিশেক আগেও মানুষ গেলে অনেক উল্টাপাল্টা জিনিস দেখত এবং মানুষ ভয় পেত ওই জায়গাটায়, এবং বেশ ভয়ের জায়গাটা এখনো বেশ ভয়ের তাদের সেই দাদার বাড়ির ওই জায়গাগুলো। যদিও এখন অন্যরকম পুরোপুরি তাদের বিন্যাসটাই অন্যরকম, ঘর বাড়ি অন্যরকম হয়ে গেছে, অন্যরকম ভাবে ঘর বাড়ি করা, পাকা ঘর বাড়ি হয়ে গেছে সেখানে, আর এখন সেইভাবে আর মানে বিজনেস তারা অনেক অনেক উন্নতি করছে অন্যরকম। তো এই ছিল সতীশের ছোট দাদার কাহিনী, দাদার ভাইয়ের জীবনে ঘটা একটা কাহিনী, যেটা আমাদের সাথে প্রবাল শেয়ার করলো এবং আমার কাছে বেশ লেগেছে। প্রবাল অতীতও আমার সাথে একটা কাহিনী শেয়ার করেছিল, সেটাও বেশ বেশ সুন্দর ছিল এবং আমি বেশ পছন্দ করেছি। যাই হোক, থ্যাংক ইউ প্রবাল, আমি আশা করব আপনি আরও কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমি এই ধরনের কাহিনীগুলো বেশ পছন্দ করি। এবং কারো পারিবারিক যদি এরকম কাহিনী থাকে, মানে পুরনো পারিবারিক লাইক দাদা নানার কাহিনী থাকে, সেগুলো আমাদের সাথে শেয়ার করে ফেলতে পারেন, আমরা শেয়ার করে ফেলবো। অথবা আপনাদের গ্রামের যদি কোনো মিথ থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো লেজেন্ড যদি থাকে সেটা শেয়ার করতে পারেন, আর অথবা যদি ফার্স্ট হ্যান্ড কাহিনী থাকে, আপনাদের ঘটনা কোনো কিছু থাকে নিজেদের সাথে ঘটা, সেটা শেয়ার করে ফেলতে পারেন। আমাদের কাছে কাহিনী পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন কাহিনী, পাঠিয়ে দিন আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিতজনের সাথে ঘটা কোনো ঘটনা। আপনি সেগুলো পাঠানোর সময় অবশ্যই সেই মানুষটার কনসেন্ট নিয়ে শেয়ার করবেন। আরেকটা জিনিস শেয়ার করবেন, আপনার ঘটনায় যেন কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়, এইগুলো চিন্তা করে কাহিনীটা পাঠিয়ে দেবেন। আপনার ভয়েসে রেকর্ড করে পাঠাতে পারেন কাহিনী, অথবা পাঠাতে পারেন লিখে। যদি ভয়েসে পাঠান তাহলে চেষ্টা করবেন একটা ক্লিয়ার সাউন্ড ফুটেজ আমাদেরকে পাঠাতে, এবং আমরা এই ব্যাপারে একটু চেষ্টা করছি জিনিসটাকে মেইনটেইন করে রাখতে, যে মানে ভয়েসের ঘটনাগুলোর কাহিনীগুলোর যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, এইরকম আমরা চেষ্টা করে যাচ্ছি আরো। তো আপনারা যারা ভয়েস রেকর্ড করে পাঠাবেন তারা সেইভাবে পাঠিয়ে দিন আমাদেরকে, এবং আমরা অ্যাকচুয়ালি প্রেফার করি আপনার ভয়েসে ঘটনা, তাহলে একটা বৈচিত্র্য থাকে এবং আপনার নিজের কাহিনী আপনার নিজের কণ্ঠে আপনি শেয়ার করতে পারেন। তো যাই হোক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, যাতে করে অদ্ভুত অন্যরাও শুনতে পায়। আর যারা মেম্বারশিপ অপশনটা দেখতে পাচ্ছেন, বিদেশে আছেন, তারা মেম্বারশিপ অপশনটাতে যে চেক করে দেখতে পারেন, ওখানে অনেক মেম্বারশিপ কন্টেন্ট আছে। তো যাই হোক, জয়েন করে ফেলুন যারা জয়েন করতে পারেন। আর এখন আমি চলে যাব, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে একজনের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না।
আসসালামু আলাইকুম। বড় ভাই, আমি সৌরভ খন্দকার বলছি মিরপুর থেকে। আশা করি আপনি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা একটু অদ্ভুত, তাই শেয়ার করছি। ঘটনার সময়কাল আজকে থেকে প্রায় 10 বছর হবে, মিনিমাম 10 বছর, 2013 কি 14 দিকে হবে। আমার যে ফ্রেন্ডের সাথে ঘটনা, তার নাম আমি শেয়ার করছি না, যেহেতু সে মানা করেছে বলতে। তো সে তখন তার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। তো সে পড়ালেখার জন্য ঢাকাতে থাকতো এবং ঢাকাতে থাকাকালীন সে ব্যাচেলার থাকতো এবং পড়ালেখা করত। তো ঘটনা হচ্ছে, এলাকাটার নাম যদি আমি বলি, মহাখালীর আশপাশে একটা এরিয়াতে থাকতো তখন সে ব্যাচেলার হিসেবে। এবং ব্যাচেলার হিসেবে থাকাকালীন সে যেটা বলল সেটা হচ্ছে, তার যে রুমে সে থাকতো, তার রুমে সে এবং তার আরেকটা আসলে ব্যাচমেন্ট ছিল, একসাথে তারা দুজন থাকতো। বাসাটা হচ্ছে তিনতলা বিল্ডিং এবং একটা ফ্ল্যাট, ওরা একটা রুমে থাকতো এবং বাকি রুমগুলোতে আরো ছেলেরা থাকতো। তো ঘটনাটা হচ্ছে এরকম যে, ও যে রুম, সে রুমে দুই দিকে দুইটা খাট এবং মাঝখানে একটা টেবিল, এবং তার খাটের সামনে একটা আলনা টাইপের, যেটাকে বলে কাপড় রাখার আলনা ছিল, এবং গেট ছিল, এবং গেটের উপরে একটা ভেন্টিলেটর যেটা থাকে কি আপনার বাতাস যাওয়া আসার জন্য, আদান প্রদান করার জন্য যে একটা ভেন্টিলেটর সেটা ছিল। তো প্রতিদিনের মতো সে আরকি 9:30 থেকে বাসায় আসে এবং খাওয়া দাওয়া করে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল সেই রুমে দাঁড়িয়ে। তো হঠাৎ সে যেটা দেখলো, একটা বিড়াল তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, এবং সেটা, এবং সে যেটা বললো, এই বিড়ালটা এর আগেও কখনো সে তার বিল্ডিং এ দেখেনি। থাকে না যে অনেকের বিল্ডিং এ বিড়াল পালে কিংবা বিড়াল থাকে, কিন্তু ওই বিল্ডিং এরকম কিছুই ছিল না, এবং বিড়ালটা তার দিকে অপলক্ষে তাকিয়েছিল। তো সে 2-3 বার তাড়া দেয় যে চলে যাওয়ার জন্য, কিন্তু বিড়ালটা এক জায়গায় বসেছিল এবং ওর দিকেই তাকিয়েছিল। তো ও এটাতে একটু আনিজি ফিল করে এবং ঘরে চলে যায়, কথা বলে ঘরে চলে, গেট বন্ধ করে চলে যায়। তো ও যখন রুমে যায় এবং যথারীতি সে সবকিছু শেষ করে আর কি, কথাবার্তা এবং টুকিটাকি যে কাজ ছিল সেগুলো শেষ করে শুয়ে পড়ে, শুয়ে ঘুমিয়ে পড়ে এক পর্যায়ে। তো ঘুমের মধ্যে সে যেটা ডিসক্রাইব করে বলে যে, সে হঠাৎ দেখলো যে তার রুমে অনেকগুলো বেবি বাচ্চা, যেটাকে বলে একই চেহারার বাচ্চা, কিন্তু ফেস একই, কিন্তু এক একটা সাইজ হচ্ছে অনেক ছোট, অনেক বড়, বিশাল টাইপের। তো ওই ভেন্টিলেটর থেকে ওর দিকে আসছে, দেয়াল বেবে মেঝে থেকে আসছে ওকে ধরার জন্য, এবং ওকে প্রায় ধরে, ওকে প্রায় নিঃশ্বাস বন্ধ করে দেওয়া ট্রাই করছে। তো ও তো অনেক ছোটাছুটি করছে, কিছুই করতে পারছে না। তো এক পর্যায়ে অনেক জোরে সে একটু শরীরটা আর কি নাড়া দেয় এবং বলে ওঠে যে, ধর আমাকে বাঁচা, এরকম একটা কিছু একটা বলে ওঠে। তো সে সময় সে যেটা খেয়াল করে, তো এই বাচ্চাগুলো ওই ভেন্টিলেটর দিয়ে চলে যাচ্ছে, এবং আমি যেটা আগেই বলেছিলাম যে খাটের পাশে যে টেবিল ছিল, সে টেবিলে সে বিড়ালটা ছিল, এবং বিড়ালটা সেই বাচ্চাগুলোকে ধাওয়া করার জন্য ওই খাট, ওর শরীর থেকে লাফ দিয়ে খাট থেকে ওই আলনায় উঠে ভেন্টিলেটর দিকে যেয়ে ওই ভেন্টিলেটর থেকে বের হয়ে যায়। তো এইটা দেখে তো ও অনেক চিৎকার দেয়, এবং আর পাশে যে ব্যাচমেট ছিল সে লাভ দিয়ে উঠে লাইট চালে কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ও কিছুই বলে না, বলে যে আমি অনেক ভয় পাইছি। তো লাইট টাইট চালিয়ে তখন পরে রুম দেখে যে না, এরকম তো কিছুই করার কিছুই নেই। তখন ও ব্যাচমেটকে ঘটনাটা শেয়ার করে। তখন ওর ব্যাচমেট বলে যে না, আপনি হয়তোবা, তুমি এতবার স্বপ্ন দেখছো, অথবা তোমাকে বোঝাতে হয়েছে। কিন্তু আমার ফ্রেন্ড বলতেছে যে না, আমি পুরাটা ক্রিয়া দেখছি এবং আমি ফিল পাইছি, বাচ্চাগুলো যে ওকে ধরে রাখছিল কিংবা শরীরে উঠেছে, ওই বুকে বসেছিল, ওকে বন্ধ করে সবাই ধরে রেখেছিল, এবং যে বিড়ালটার কথা বলল সে বিড়ালটা সে তার শরীরের সামনে দিয়ে লাফ দিয়ে আন্না থেকে সে ভেন্টিলেটরের দিকে গিয়ে ওইগুলো আর কি বাচ্চাগুলোকে ধাওয়া দিয়েছে, এইগুলো সে সম্পূর্ণ ফিল করছে এবং দেখছে। তো এইটাই আমাকে সে শেয়ার করেছিল। তো ঘটনাটা যদি আপনার ভালো লাগে শেয়ার করবেন, আজকে এই ছোট ঘটনাটাই শেয়ার করলাম। আমার কাছে আরো ঘটনা আছে বাবু, আর আশা করছি আস্তে আস্তে সবকিছু আপনাকে আমি জানাবো। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম।
আবারও ফিরে এলাম অদ্ভুত রেতে এবং শুনেলাম সৌরভ খন্দকারের শেয়ার করা একটি ঘটনা, তার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। বেশ স্ট্রেঞ্জ ছিল, বেশ অবাক করা ছিল এরকম ঘটনা, কারণ অনেকেই কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনা আমার কাছে শেয়ার করেছেন যে তাদের বাড়িতে ভয় পেয়েছেন বিড়াল দেখে। আসলে বিড়াল দেখে প্রথমত ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিড়াল একটি অতি নিরীহ প্রাণী এবং এটি অনেকেই পালেন এবং এটা একটা পেট এবং অনেকে আদর করে এটাকে রাখেন। তবে বিড়ালকে যত্ন করে রাখতে হয়, বিড়ালের মানে যে যত্নগুলো প্রয়োজন সেটা দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। আর একটা জিনিস অবশ্য ঠিক, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু বিড়াল আছে যেগুলোর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ভাইব থাকে, যেটা আমি নিজে পেয়েছি। আমি নিজে আমার এক বন্ধুর বাসায় যেতাম, আপনাদেরকে বলেছি, সেখানে একটা মানে আশেপাশের জায়গাটা একটা ইকোসিস্টেমের মতো ছিল, মানে অনেক গাছপালা ঘেরা একটা জায়গা ওদের বাসার আশপাশে, এবং সেখানে অনেক মানে মানে এলোমেলো ভবঘুরে বিড়াল এবং কুকুর থাকতো। তো ওইখানে একটা বিড়ালকে হঠাৎ হঠাৎ দেখতাম সম্পূর্ণ কালো রঙের, এবং সেটা কিন্তু এসে দাঁড়িয়ে থাকতো গোপনে, এবং এটা এমন ভাবে থাকতো মানে খুবই আশ্চর্যজনক, আপনাকে দেখলেই মনে হতো ভয় দেখানোর জন্য আসছে এরকম একটা অবস্থা। এবং তাকে আপনি যদি মানে এরকম হুশহাস করতেন সে কিন্তু যেত না, সে আরো এরকম করে দাঁড়িয়ে থাকতো এবং সে দেখা যেত গড়গড় করছে, লেজ ফুলিয়ে দিচ্ছে, এরকম করতো। মানে ডিফারেন্ট টাইপস অফ একটা অ্যাপ্রোচ সেই বিড়ালটা ছিল। তো এরকম বিড়াল কিন্তু আমি দেখেছি এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার। ওই বিড়ালটাকে একবার আমি একা দাঁড়িয়েছিলাম রাত, তখন বাজে প্রায় 10টা, ওই বিড়ালটা দেয়ালের উপর উঠে আমাদেরকে তাকিয়েছিলাম। আমি যতবার তাকে এরকম মানে তাড়ানোর চেষ্টা করেছি সে যায়নি, এবং সে মানে ওখান থেকে তাকিয়ে আছে কেমন জানি গড়গড় করছে। তো আমি যখন নাকি দোয়া পড়লাম, এক সেকেন্ডের মধ্যে বিড়ালটা কিন্তু আমি আর দেখি নাই, সে ওখান থেকে সরে গেছে। তো হয় এরকম কিন্তু বিড়াল আছে এবং অনেক কিছুই আছে, আমরা শুনি যে অনেক সময় যে কিছু এই ধরনের এন্টিটি যারা নাকি কালো কুকুর কালো বিড়াল এগুলো রূপ নিয়ে আসে, এটা আমরা শুনেছি, এবং এগুলো হাদিসেও আছে কালো কুকুরের রূপ নেওয়ার কথা, তারপর বিচ্ছুতের রূপ নেওয়ার কথা, সাপের রূপ নেওয়ার কথা, এরকম কথা আসে কিন্তু আছে হাদিসে। তো যাই হোক, এই ঘটনাটা শুনলাম আমরা সৌরভ খন্দকারে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, আমরা তা প্রচার করে ফেলব। তো এখন চলে যাব আরো একটি ঘটনায়, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তৌকির আহমেদ কানেকটিকাট ইউনাইটেড স্টেটস থেকে। এবং তৌকির এই ঘটনাটি শেয়ার করেছে তার বন্ধুর একটি ঘটনা। তার বন্ধুর নাম হচ্ছে নবাব সালাম, এবং নবাব সালাম হচ্ছে মরক্কান বংশোদ্ভূত একজন মানুষ, এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো নবাব ছিলেন তৌকিরদের ইউনিভার্সিটির ব্যাচমেট, তারা বন্ধু। তো যাই হোক, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার তৌকির, যেভাবে বলেছেন যে সে খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং খুবই আড্ডাবাজ একজন মানুষ নাওফ, এবং নাওফ খুব ভালো ফ্রেন্ড তার। যাই হোক, নাওফের এটা হচ্ছে নাওফের জাস্ট হাই স্কুল পরবর্তী সময়কার একটা ঘটনা। তো নাওফ সেই ঘটনাটা শেয়ার করেছেন এবং এটা তার জীবনে ট্রামার মতো হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি নাওফের ঘটনায়। নাওফরা যেখানে বাসা ছিল নাওফদের, সেই জায়গাটা ছিল একটা গ্রেভিয়ার্ডের পাশে, এবং বেশ পুরনো একটা গ্রেভিয়ার্ড, এবং সেই গ্রেভিয়ার্ডটা বেশ পুরনো, অনেক পুরনো, এবং সেখানে স্টিল মানে কবর দেওয়া হতো, বাট মানুষজন খুব কমই কবর দিত সেখানে, অনেক পুরনো একটা কবরস্থান। এবং সেটার বাউন্ডারি পার হলেই, মানে বাউন্ডারি ছিল, একটা ফেন্স ছিল সেই কবরস্থানের লাস্ট এন্ডে, এবং ফেন্সের পরেই ছিল নাওফদের কমিউনিটি যেখানে নাওফরা থাকতো। আর নাওফের বাবা, তার একটা গ্রোসারি স্টোর ছিল সেখান থেকে কাছাকাছি, সেখানে তারা সে তার বাবা সেই গ্রোসারি স্টোর চালাতো আর কি। তো যাই হোক, নাওফ তার মতো থাকতো, পড়াশোনা করতো। নাওফের একটা ভাই ছিল, একজন ভাই ছিল, এবং তারা বেশ ভালোই সময় কাটাতো তার কমিউনিটিতে, ঘোরাঘুরি করতো। জাস্ট একটাই সমস্যা ছিল যে নবাবদের ঘর থেকে মানে যেই বেডরুমটা নবাব থাকতো সেই বেডরুম থেকে জানালা দিয়ে সেই গ্রেভিয়ারটা দেখা যেত। নবাব থাকতো হচ্ছে দোতলায়, তো দোতলা থেকে তাদের বাসাটা এরকম ছিল, নিচতলায় হচ্ছে তাদের এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আ ডুপ্লেক্স এর মতো, নিচতলা কাইন্ড অফ এ ডুপ্লেক্স, কাজ নিচতলায় হচ্ছে তাদের লিভিং রুম, কিচেন ইত্যাদি ইত্যাদি, সিঁড়ি দিয়ে উঠে গেলে দ্বিতীয় তলায় হচ্ছে তাদের বেডরুম গুলা, তো ইটস এ ডুপ্লেক্স এনিওয়ে। তো সেই ডুপ্লেক্স বাড়িতে থাকতো তারা, তো নওয়াফের যে জানালা সেটা দিয়ে দেখা যেত সেই গ্রেভিয়ার্ডটা, গ্রেভিয়ার্ডের বেশ ভালো অংশ সেমিট্রি আর কি, সেই সেমিট্রির পুরোটাই দেখা যেত এবং বেশ ওপেন ওয়াইড এবং অনেক দূর পর্যন্ত সেমিটারির সবগুলো অংশগুলা সেই টুমস্টোনগুলো দেখা যেত এবং নওয়াফের কাছে একটু অস্বস্তি লাগতো রাতের বেলা, যদিও সে অ্যাডভেঞ্চারাস মানুষ তার কাছে একটু ভয় ভয় করতো সে যখন দেখত। তো যাই হোক, তো ওই সেমিটারির আবার একটা বদনাম ছিল, বদনামটা এটা ছিল যে সেমিটারির ভেতরে অনেক সময় দেখা যেত যে আউটসাইডার্সরা ঢুকছে, মাঝে মাঝে দেখতো যে পুলিশ এসে সেখানে দাঁড়িয়ে আছে এবং মাঝে মাঝে পুলিশ এসে মানে চেস করছে মানুষকে, তো ওরা অনেকে বলতো যে মানে মানে অনেকে শুনতো আর কি এলাকার মানুষের কাছ থেকে বা কমিউনিটি মানুষের কাছে যে ওইখানে ড্রাগ বাস্ট হতো, যে মানে বখাটে যারা আছে তারা ওইখানে যে মানে ওই কবরস্থানে বসে হয়তো ড্রাগস খেতো বা ইত্যাদি ইত্যাদি, পুলিশ তখন চেস করতো, ওখানে চেস করলে ওখান থেকে পালিয়ে যেত এরকম, যেহেতু কবরস্থান বিস্তীর্ণ একটা জায়গা তো ওই জিনিসগুলো হতো আর কি, তো তখন ওই পুলিশ তখন যে ওদেরকে ধর মানে ই করলে তখন সরে যেত আর কি, তো নওয়াফরা এগুলোই শুনতো আর কি, তো মোটামুটি এগুলা তারা শুনছে সবসময় এবং নওয়াফরা যখন আসছে ওখানে প্রায় দুই বছর ছিল, দুই বছর মানে তখন ততদিনে দুই বছর হয়েছে আর কি যখন এই ঘটনাটা ঘটে, তো দুই বছরের মধ্যে নওয়াফ এরকম অনেকগুলাই পুলিশের চেসিং দেখছে এবং তারপরও সে দেখতো যে এই পুলিশের ঘটনা ছাড়াও সেই কবরস্থান নীরব নিথর থাকতো। তো যাই হোক, তো একটা সময় গিয়ে নওয়াফ খেয়াল করে যে এই কবরস্থানে মানুষজন খুবই মানে ওই পুলিশের চেসিং টেসিং একদমই কমে যায়, মোস্ট প্রবাবলি ওখানকার এই ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছিল বা পুলিশ ডিপার্টমেন্ট অনেক কঠিনভাবে কাজ করছিল এই জিনিসগুলো থামাতে, সুতরাং মোটামুটি নীরব হয়ে যায় জায়গাটা। তো নওয়াফ থাকাতো রাতের বেলা মাঝে মাঝে তার স্টাডির পরে সে যখন নাকি জানালা খুলতো এবং তার রুমের সাথে কোনো ব্যালকনি বা কিছু নাই, জানালাই আছে, জানালা দিয়ে তাকালে দেখা যেত যে ওই জায়গায় কবরস্থান এবং মৃদুমন্দ বাতাস থাকতো ইত্যাদি ইত্যাদি, তো তাকে তো তার কাছে বেশ অ্যাডভেঞ্চারাসও লাগতো। তো যাই হোক, তো নওয়াফ একদিন সেখানে দেখে যে একদিন এরকম সে রাতের বেলা মানে ঠিক ঘুমায় পড়বে এরকম একটা সময়, তো এই সময় সে তাকাইছে জানলা দিয়ে, তার জানলা দিয়ে তাকায় দেখতেছে যে টুমস্টোনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে একজন মানুষ হাঁটতেছে বেশ দূরে এবং অনেকগুলো টুমস্টোন সেখানে, সে টুমস্টোনের মাঝ দিয়ে মানে তার বাসা থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এতটাই নোটিসেবল যে যেই মানুষটা হাঁটতেছে তাকে সে বুঝতে পারতেছে যে একটা মানুষ হাঁটতেছে এবং সে একটা সাদা রঙের একটা ক্লোকের মতো পরা, এটাই তার কাছে একটু অবাক লাগলো, সাদা রঙের একটা ক্লোকের মতো পরা, মাথা পুরো ঢাকা হাঁটতেছে ওইখানে। তো সে অনেকক্ষণ খেয়াল করার চেষ্টা করলো নওয়াব যে ঘটনাটা কি ঘটতেছে, কে হাঁটে এখান দিয়ে এরকম রাতের বেলা একটা সাদা ক্লোক পরে, এবং তার কাছে এটা জিনিসটা মনে হলো প্যারানর্মাল কোনো ব্যাপার কিনা, দেখলো যে না মানুষের মতোই মানে মানুষ যেভাবে হাঁটে ঠিক সেভাবে হাঁটতেছে, তো এদিক ওদিক যাচ্ছে। তারপরে সে খেয়াল করলো যে ওইখানে হয়তো সে কয়েকদিন আগে দুপুরে দেখছিল যে মানুষজন আসছে এখানে একটা মানে একটা ই হচ্ছিল, একটা ওখানে একটা ই হচ্ছিল মানে কবর দেওয়া হচ্ছিল আর কি, সেইখানে দেখলো যে সেই কবরটার কাছাকাছি যে সেই ক্লোক পরা মানুষটা দাঁড়ালো। তো নওয়াফের কাছে একটু ইন্টারেস্ট লাগলো যে এত রাতের বেলা কবরের পাশে দাঁড়ায় আছে একজন, মানে যেই জায়গাটায় সেনকে অনুষ্ঠানটা হচ্ছিল সেই সেই জায়গাটাই দাঁড়ায় আছে, সে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান যেখানে ছিল তার কাছেই, তো নওয়াফ দেখতেছে ওখান থেকে। তো কিছুক্ষণ পর সে খেয়াল করলো সেই ক্লোক পরা মানুষটা হাঁটু গেড়ে বসে কবরের কাছে কিছু একটা করতেছে, তো নওয়াফ অনেকক্ষণ খেয়াল করার চেষ্টা করলো বাট বুঝতে পারলো না, কারণ তার থেকে বেশ খানিকটা দূরে এখানে আলো মানে বোঝা যাচ্ছে না, কারণ অনেকগুলা টুমস্টোনের আড়াল আছে। তো সে অনেকক্ষণ খেয়াল করলো, খেয়াল করে পরে সে মনে করলো যে ওয়েল লেটস ইগনোর ইট, আমার আসলে এগুলো দেখার টাইম নেই, সে আস্তে করে তার যে ব্লাইন্ড ছিল ব্লাইন্ড নামায় দিয়ে তার মতো সে তার কাজে ব্যস্ত হয়ে থাকলো। তো অনেকক্ষণ পর মানে বেশ খানিকক্ষণ চলে গেছে, সে খেয়াল করলো তাদের কমিউনিটির পাশে মানে তাদের কমিউনিটির এই সাইডে আর মানে অপোজিটে মানে ঠিক ফ্রন্ট ফেসিং ওই দিকে হাতের একটু বাঁ দিকে বাসা ছিল, সেখানে কুকুর ছিল, প্রচন্ড ঘেউ ঘেউ করা শুরু করছে বাসার কুকুরগুলা, মানে একদম মনে হচ্ছে যে তাদের ওই কুকুরটাকে চেইন দিয়ে আটকায় রাখছিল তারা, মানে চেইন চেইন করা ছিল, মনে হচ্ছে চেইন ছিঁড়ে চলে যাবে এইভাবে চিৎকার করতেছে। তো নাফের বাসার সামনে রাস্তাটা দেখার সুযোগ হয় না, কারণ তার বাসা হচ্ছে জানলাটা সেই পাশে, মানে ডান দিকে বেলে সেই গ্রেভিয়ারের সাইডে জানলা পড়ছে আর কি, সামনের দিকে তাদের অন্য রুম আর কি, তার বাবা মার রুম ওদিকে এবং তাদের জানলা দিয়ে হয়তো মেইন রাস্তা দেখা যাবে। তো দেখতে পাচ্ছে না, নাফ অনেক চিৎকার শুনতেছে, মানে সে বুঝতে পারছে না। তখন সে চিন্তা করলো যে আসলে কি করা যায়। সে তার রুম থেকে বেরোলো, তো রুম থেকে বেরোছে তখন কিন্তু রাত, এবং তাদের যেই মানে তার রুম থেকে বেরোনোর পর যে করিডোর অংশটা সেখানে কিন্তু বাতি নিভানো, একমাত্র তাদের যে মূল লিভিং রুমের উপর, লিভিং রুমটাতে, লিভিং রুম থেকে একটা স্যান্ডেলিয়ার খুব অল্প পাওয়ারে চলতেছে। তো সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলো, নেমে চিন্তা করলো যে তাদের বাসার যে স্যান্ডেলিয়ারে আলো জ্বলতেছে, সে যদি হাঁটাহাঁটি করে জানালা দিয়ে বা তাদের মূল দরজার পাশে যে কাচের অংশ আছে সেখান দিয়ে কিন্তু তার ছায়া দেখা যাবে। তো কেন কুকুরগুলো চিৎকার করতেছে, সে চাচ্ছে যে সন্তর্পণে দেখবে ঘটনাটা কি। তো নাফ একদম নিচে নেমে তাদের যে ওখানে স্যান্ডেলিয়ারের একটা মিটার ছিল সেটা ঘুরালো, ঘুরে একদম ওইটাকে জিরো করে দিল, মানে স্যান্ডেলিয়ার একদম প্রায় নিভাই দিল। দিয়ে সে আস্তে করে কাচের ফাঁক দিয়ে তাকাচ্ছে বাইরে, কুকুর চিৎকার করতেছে কেন। তো খেয়াল করলো যে সামনের বাসার কুকুরগুলো চিৎকার করতেছে, মনে ছিটে চলে যাবে একদিকে। তো অনেকক্ষণ পর সে হঠাৎ করে একটা জিনিস দেখলো, দেখে তার হঠাৎ করে তার মানে গা পুরো কাটা দিয়ে উঠলো। দেখলো যে ঠিক তাদের যে রাস্তাটা, সামনের রাস্তার মাঝখানে টোপ পর একটা মানুষ। তো মানুষটা প্রায় ছয় ফিট, সাড়ে ছয় ফিটের মতো উচ্চতা হবে, অ্যাবাউট সিক্স এন্ড হাফ, এবং সে ক্লোক পরা, তার মাথার ভিতরে দেখা যাচ্ছে না, অ্যাজ ইফ লাইক কাইন্ড অফ ক্লোকটা এমন রকম যে অনেক দেখা যাচ্ছে অনেকে বক্সিং করে বা কিছু করে তখন কিন্তু তার একটা ক্লোকের মতো পরে এরকম। তো জাস্ট লাইক দ্যাট বাট আরো লম্বা, মানে পা ঢেকে গেছে, পা দেখা যাচ্ছে না, এবং তার ক্লোকের কিছু অংশ মাটিতে গড়াগড়ি করতেছে এরকম এরকম আছে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, স্ট্রিট ল্যাম্পের আলো আছে দূরে, সেটার থেকে কিছু আলো এসে পড়ছে, বোঝা যাচ্ছে যে লোকটার ক্লোকের হাতাটা পুরো রক্ত দিয়ে মাখানো, মানে লাল হয়ে আছে, মনে হচ্ছে খয়েরি কালারের, মানে একটা অন্যরকম আলো, মানে অন্যরকম কালার, মানে রক্ত দিয়েটা বোঝা যাচ্ছে, এবং সেই স্ট্রিট ল্যাম্পের আলোতে। তো এইটা দেখার পরে আসলে নায়াফের মাথা ঠিক নাই, সে নাফ করলো কি, মাথা নিচু করে বসে পড়লো একদম। সে চিন্তা করলো যে লোকটা আবার এদিক ওদিক তাকালো, কুকুর ডাকতেছে তাকালো, তো সে মাথা নিচু করে বসে পড়ে আবার একটু উঁকি দিল। তো উঁকি দিয়ে দেখতেছে যে ওই লোকটা কিন্তু ডানে বামে তাদের বাসার দিকেও তাকাইছে, তারপর কুকুরটার দিকে তাকায় একটু এগোয়ে গেল, এবং দেখা গেল যে কুকুরটা কুঁই কুঁই করতে করতে একদম মানে ভেতরের দিকে চলে গেল। সে খুবই অবাক হলো যে ওইটা একটা ডোবারম্যান কুকুর ছিল, হ্যাঁ, এবং এইটা এইভাবে করে মানে চুপসাই গেছে, খুবই অবাক লাগলো নাফের কাছে। তো নাফ চুপচাপ বসে আছে কিন্তু নড়তেছে না, তার কাছে কেন জানি মনে হচ্ছে এই লোকটা একটা অশুভ কোনো ক্যারেক্টার, তার কাছে মনে হচ্ছে চুপচাপ বসে আছে। তো তারপর সে দেখলো আস্তে আস্তে লোকটা হেঁটে চলে গেল ওইদিকে। তো নাফ আস্তে আস্তে তার রুমে উঠে আসলো, উঠে এসে সে হাঁপ ছাড়লো আর চিন্তা করলো ঘটনাটা কি। সে চিন্তা করলো যে কালকে কি তার বাবার সাথে আলাপ করবে ব্যাপারটা নিয়ে, পরে চিন্তা করলো তার বাপ তারে বলবে যে তুমি এত কিউরিয়াস কেন, কে ওইখানে কি করতে গেছে, মানে ওয়াই ইউ আর কিউরিয়াস, তার বাপ এটা তারা বলবে। তো সুতরাং নাফ আর কিছু বললো না তার নিজের মতো, এবং ব্যাপারটা কাইন্ড অফ লাইক সে ভুলেই গেল। তো পরদিন নাফ যখন যাচ্ছিল সে স্কুল, তার তখন স্কুল নাই, সে তখন তার মনে হয় স্কুলের বন্ধুদের সাথে দেখা করতে যায় এরকম একটা জিনিস, কারণ তার এটা হাই স্কুলের পরের ঘটনা আসলে, তার হাই স্কুল কেবল শেষে সেরকম যায় সে ইউনিভার্সিটির অ্যাডমিশন নিবে এরকম একটা সময় আর কি। তো সে তার বন্ধুদের সাথে মনে দেখা করতে যাবে এরকম একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ তার কবরস্থানের দিকে চোখ পড়ছে, তার মনে হলো যে ঘটনাটা কি, মানে মানে হোয়াট হ্যাপেন ওভার দিয়ার, মানে এই লোকটা কি করতেছিল। তো একবার সে ভাবতেছিল সে কবরস্থানে ঢুকবে কিনা, পরে চিন্তাটা নাকচ করে দিল যে না আসলে ঠিক হবে না, কি হয়েছে না হয়েছে আমি যাই আমার মতো। তো যাই হোক, সে চলে যায়, চলে যেয়ে তারপর তার মতো কাজকর্ম করে ফিরে আসে, এবং এরপর কিন্তু নাফের আর খেয়াল নাই। এরপর কয়েকদিন মানে পুরা জিনিসটা পুরো ই হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে তার কাছে, সেইগুলো আর মনেও করতে পারে না যে কি হয়েছিল না হয়েছিল। তো এরপরে একদিন হঠাৎ রাতের বেলা নাফ তার মতো সে ওখানে কাজ করতেছিল, তার কম্পিউটারে কাজ করতেছিল, হঠাৎ করে এরকম কুকুরের ডাক শুনে, যে কুকুর ডাকতেছে, প্রচন্ড কুকুর ডাকতেছে সামনে। তো বলে কুকুরটা ডাকতেছে কেন, ডাকতেছে কেন। তো সে চিন্তা করলো যে আমি কি নিচে যেয়ে দেখবো না ওই দিনের মতো। ওইটা চিন্তা করতে করতে ফার্স্টে সে যেটা করলো যে তার যে রুমটা আছে তার বেডরুমের জানালা, জানালার ব্লাইন্ডের ফাঁক দিয়ে সে কবরস্থানের দিকে তাকালো। তো কবরস্থানের দিকে তাকায় দেখতেছে সে যে ওই যে সেই ক্লোক, সেই ক্লোক পরা লোকটা সে হেঁটে হেঁটে কবরস্থানে ঢুকছে, এবং তার সাথে আরো দুটা ক্লোক পরা লোক ঢুকছে, মানে তিনজন তিনজনই একদম সাদা ক্লোক পরা কবরস্থানের মধ্যে ঢুকছে, ঢুকে হেঁটে যাচ্ছে একদিকে। তো তখন নাফ চিন্তা করতেছে যে এটা কি জন্য আসে, মানে মানে হোয়াট দে আর আপ টু। সে অনেক চিন্তা করতেছে, পরে না আসলে তার কিউরিয়াসিটিটা খুব বেড়ে গেল, মানে হি ফেল লাইক যে আমি আসলে দেখতে চাই ঘটনাটা কি। তো সে আস্তে করে তার ঘর থেকে চুপচাপ নেমে গেছে। তো নামার সময় সে জাস্ট তার সে সময়কার মানে এটা বেশ আগের ঘটনা, তখন মানে সেই জাস্ট কালার ডিসপ্লে আসছে সেলফোনের, এরকম সময় ফ্ল্যাশ লাইট টাইট আসছে, সেলফোনটা শুধু নিয়ে সে বের হয়েছে। তো সে মোটামুটি বুদ্ধিমান ছিল, সে কিন্তু নিচে নামতে নামতেই তার সেলফোনটাকে সে সাইলেন্ট করে দিছে, মানে সাইলেন্ট করে দিয়ে সে নামছে যাতে রিং না বাজে কোনো কারণে, সামহাও কোনো রিং না আসে। সে সাইলেন্ট করে দিয়ে সে আস্তে আস্তে তার পকেটে ঢুকায় সেলফোনটাকে সে হাঁটা শুরু করছে। তো সে কিন্তু দেখছে যে ওই তিনজন মানুষ ঢুকছে হচ্ছে সেই গ্রেভিয়ার্ডের মূল গেট দিয়ে। তো সে আস্তে আস্তে ফেন্সের কাছে গেছে, ফেন্সের কাছে একদম নিচু হয়ে গেছে নফ, এবং সে তাকাইতেছে ফেন্সের এই পাশ থেকে। তো ফেন্সের এই পাশ থেকে সে তাকায় দেখার চেষ্টা করতেছে, দেখতেছে কাউকে দেখা যায় না। তো সে করলো কি, ফেন্সটাকে টপকায়। তো তার বাসার থেকে ফেন্স টপকানোর পর কিন্তু সোজা শর্টকাট, কারণ তাকে রাস্তায় যেতে হয়নি, মেন দরজা দিয়েও ঢুকতে হয়নি, মানে মেইন যে গেটটা এন্ট্রেন্স যে ওটা দিয়েও ঢুকতে হয়নি। তো সে ফেন্স টপকায় ঢুকে আস্তে করে একটা জায়গায় নামে যেখান থেকে বেশ খানিকটা ঘাস, তারপরে অনেকগুলো টুনস্টোন, এগুলোর ফাঁকদে ফাঁকদে সে হেঁটে যাচ্ছে। এবং রাতের বেলা শুধু আকাশের চাঁদের আলো আছে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে, খুব বেশি জোছনা না যে খুব আলো যে অনেক কিছু দেখা যাবে, মানে একদম চারিদিক ভেসে গেছে আলো, এরকম না, মানে হালকা চাঁদের আলো আছে, এরকম একটা আলোর মধ্যে দিয়ে নব দেখতেছে চারিপাশে টুনস্টোন, ওই লোকগুলাকে আর দেখতেছে না সে। তো সে মোটামুটি একটা আন্দাজ করে করে যাচ্ছে এবং ভাবতেছে ঘটনাটা কি, মানে এরা কই গেল, আমি তো একটু আগে দেখছি তিনজনকে ঢুকতে এখানে, আর কুকুর চিৎকার করতেছিল, এখন আবার কুকুরের ডাক নাই। নাফ এরকম চিন্তা করতে করতে টুমস্টোনের পেছনে পেছনে করে যাচ্ছে দিক থেকে দিক, এবং তার কোনো আসলে মানে দিক নির্দেশনা নাই, এলোমেলো, সে কাইন্ড অফ লাইক হারাই গেছে ওইখানে। তো একবার সে একটা টুমস্টোনের পিছনে শুধু তাকায় দেখলো যে তাদের অ্যাপার্টমেন্টটা দেখা যায় কিনা, তো মানে তাদের যে কমিউনিটিটা। তো খেয়াল করলো যে খুবই আশ্চর্যজনক ব্যাপার যে চাঁদের আলো অনেকটা কমে গেছে এবং কাইন্ড অফ কুয়াশা আছে, এবং কুয়াশাতে তাদের যে বিল্ডিংটা এটা কম দেখা যাচ্ছে এখন, মানে বোঝা যাচ্ছে যে এটা বিল্ডিং এরকম এসে। তো সে মোটামুটি একটা ধারণা করে নিল যে এটাই আমাদের বিল্ডিং, ওইখানে আমার জানালা, ওইখান থেকেই আমি দেখি। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে সে শব্দ শুনল, এবং শব্দ শুনে তার মানে একদম মানে ভয় লেগে গেল, কারণ সে শব্দ শুনছে মনে হচ্ছে যে মাটি খোঁড়া হচ্ছে এরকম। তো মাটি খোঁড়ার শব্দ খ্যাচ খ্যাচ সে পাচ্ছে খুবই কাছাকাছি, খুবই অবাক হলো। সে আস্তে করে একটা টুমস্টোনের ফাঁক দিয়ে সে তাকালো, সে একটা টুমস্টোনের পিছনে ছিল, তাকায় দেখতেছে তার থেকে বেশি দূর না, 6-7 ফিট দূরে একটা মানে ওইখানে মনে হয় কোনো কবর ছিল, এবং কবরটা মনে হয় নতুন, এবং সেটাকে খোঁড়া হচ্ছে, সেটাকে বেলচা দিয়ে মাটি সরাইতেছে, এবং বেলচা আছে, এবং বেলচাতে খ্যাচ করে মারতেছে, সে শব্দ পুরো স্পষ্ট সে পাচ্ছে, এবং ধরো মাটি সরাচ্ছে। এবং সে পরে শব্দ পেল তারা যে সেখানে মাটি খোঁড়া শেষ, এবং সে ভালো মতো তাকায় দেখতেছে হালকা আলো, মানে খুব বেশি আলো না, চাঁদের হালকা আলো, তো সে দেখতে পাচ্ছে যে সেই তিনটা আলখেল্লা পরা মানুষ, এবং তারা কবরের ভেতর থেকে একটা বডি উঠাইল, এবং তারা পুরো বুঝতে সে বুঝতে পারছে যে কোনো ডেড বডিকে উঠানো হয়েছে। এবং সে ধারণা করার চেষ্টা করলো যে এটা কি সদ্য কোনো ডেড বডি না পুরনো কোনো কঙ্কাল বা কিছু, মানে এরকম চিন্তা করতেছে। তো বুঝতেছে না সে, এবং ডেড বডিটা একটা মানে এখান থেকে এত ভালো মতো বোঝা যাচ্ছে না, কালো রঙের কিছু দিয়েই করা ছিল, এবং দেখলো তিনজনের কাছে কালো কাপড় ছিল, সেটা দিয়ে পেঁচায় ফেললো পুরো জিনিসটাকে। পেঁচায় ফেলে তারা তিনজন মিলে সেটাকে নিয়ে যাচ্ছে, এবং তিনজন মিলে বয়ে নিচ্ছে, একজন একটা অংশ ধরছে, একজন মানে মাঝখানে, একজন শেষে। তো হতে পারে এইটা কোনো স্কেলেটন, হতে পারে এটা কোনো বডি, মানে শিওর না, মানে একদমই শিওর না। সো নাফ বেশ ভয় পেয়ে গেল, কিন্তু তার মধ্যে কিউরিয়াসিটিটা অনেক বেশি কাজ করতেছে। তো সে তাদের তিনজনকে যখন যেতে দেখছে হেঁটে অনেক দূর চলে গেছে, সেও আস্তে 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 পেছনে পেছনে যাওয়া শুরু করলো, মানে অনেকখানি গ্যাপ রেখে, অনেকখানি গ্যাপ রেখে সে যাচ্ছে। তো যেতে 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 সে কিন্তু যাচ্ছে টুমস্টোনের পেছনে পেছনে, এবং ওই যে তিনজন তারা কিন্তু এই যে পেভিং করা যে রাস্তায় সেটা উঠে গেছে, এবং সেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবং নাফ দেখতেছে তিনজনে মিলে একটা বডি ক্যারি করে নিচ্ছে, সম্পূর্ণ একটা কালো কাপড় নিয়ে আসছিল যে পেঁচানো, আর এই যে চাঁদের আলোতে খুবই ভয়ঙ্কর লাগতেছে জিনিসটা, যে সাদা ক্লোক পরা তিনজন মানুষ একটা কালো কাপড়ে পরানো, সে জানে না এটা কি কোনো সদ্য মানে ডেড বডি নাকি কোনো পুরনো কোনো কঙ্কাল বা কিছু, এটা কি সেটা সে বুঝতে পারছে না, কিন্তু তারা ক্যারি করে নিচ্ছে। নাফ অনেক পিছনে পিছনে আস্তে আস্তে টুনস্টোনের পিছনে পিছনে যাচ্ছে তাদের ফলো করে। একবার সে ভাবলো যে আমি যদি ধরা পড়ি কি হবে, এরা সে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে এরা কোনো ডেভিল ওয়ার্শিপার, এটা সে একদম ক্লিয়ার, মানে তার কাছে আর কোনো এটা বুঝতে বাকি নেই, কারণ সে তো মোটামুটি গ্রোন কিড এবং তারা তো আসলে আধুনিক জিনিস সম্বন্ধে ভালোই জানে আর সবারই মোটামুটি এইসব ব্যাপারে ইন্টারেস্ট আছে, হরর মুভি টুবি দেখে। ও যাক, নাফ হেঁটে যাচ্ছে এবং সে মোটামুটি ফলো করে যাচ্ছে, তো দেখলো যে ওই তিনজন মেইন গেট দিয়ে বেরোলো, যখন বেরোয় গেছে নফ তখনও বেরোয়নি। নফ বেশ খানিকক্ষণ পরে, মানে ওরা বেরোলো কিছু, এর মধ্যে কুকুর ডাক শুরু করলো আবার, প্রচন্ড ডাকতেছে কুকুর। এখন নফ চিন্তা করলো যে আমি যদি একদম স্ট্রেইট লাইন ফলো করি তাহলে তো মানে আমি ধরা খেয়ে যাবো। তো সে যেটা করলো, সে রাস্তার বাঁ পাশে চলে আসলো, বড় বড় গাছগুলো ছিল যে সে একটা থেকে একটা গাছের ফাঁকে ফাঁকে করে যাওয়া শুরু করলো, ওরা পাস করে যায়, সে তখন এই গাছ থেকে ওই গাছে আসতে করে যায় এবং কুকুর ডাকছে প্রচন্ড। সে দেখলো যে কুকুর সেই বাড়ির একদম ফেন্সের কাছে এসে ডাকতেছে এবং দেখলো এই তিনজন কোন রকমের ভ্রুক্ষেপি করতেছে না। সেটা হাঁটতে 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 দেখলো যে তিনজনে হেরে যাচ্ছে এবং বেশ সামনে গিয়ে সেখানে তাদের একটা পিক আপ ট্রাক ছিল, সেই ট্রাকের পেছনে তারা সেই বডিটাকে রাখলো, রেখে ট্রাকের যে পেছনের ডালিটা আটকায় দিল, আটকায় দিয়ে তিনজন উঠে বসলো এবং বেশ বড় ট্রাক। নাফ একবার চিন্তা করলো যে আমি কি করব, বাট পরবর্তী সেকেন্ডে সে সব রকম চিন্তা ভুলে গিয়ে সে দৌড়ে যেয়ে সে ট্রাকের পিছনে ফট করে উঠে বসলো। সে এক সেকেন্ডে উঠেই ভাবলো আমি বড় ভুল করে ফেলছি, কারণ ট্রাকটা তখন চলা শুরু করছে। নাফ মাথাটা নিচু করে ফেললো, মাথাটা নিচু করে সে ট্রাকের ওখানে বসে আছে এবং তার পাশেই কিন্তু সেই কালো রঙের কাপড়ে মোড়ানো বডিটা। সে একবার চিন্তা করতেছে যে আমি হাত ঢুকায় দেখবো ভিতরে কি আসলেই কোনো ডেড বডি আছে নাকি স্কেলেটন, বাট সামথিং ম্যাচড আপ, কিছু একটা আছে এখানে। তো সে ভাবতে ভাবতে এবং প্রচন্ড রকম একটা বাজে গন্ধ আসতেছে সেটার থেকে, মানে খুবই পচা একটা গন্ধ আসতেছে, মানে নাক মুখ নাড়ি ভুড়ি উল্টায় যাওয়ার মতো একটা অবস্থা। নাফ কতক্ষণ এরকম ওখানে ছিল, কিন্তু তাদের মাথার উপরে কিন্তু আবার ই দিয়ে ঢাকা, একটা তিরপল দিয়ে ঢাকা আছে অনেকখানি, মানে সেই বডিটা যে রাখছে প্রায় অর্ধেকের বেশি তিরপল দিয়ে ঢাকা, একটুখানি ফাঁকা জায়গা যেখান দিয়ে নাফ বসে আছে মাথা উঠায়, কারণ সে ওটা নিচে মাথা রাখলে সে নিঃশ্বাস নিতে পারতো না। যাই হোক, যাচ্ছে কতক্ষণ এদিক ওদিক গেছে, নাফ কিন্তু মাথা উঠাচ্ছে না, কারণ তাকে যদি রিয়ার ভিউ মিরর বা কিছুতে দেখে ফেলে বা সাইড মিররে দেখে ফেলে তাহলে বিশাল সমস্যা, এর জন্য সে কিন্তু মাথা উঠাচ্ছে না, সে কোনো মতে মাথা নিচু করে বসে আছে। তো ট্রাকটা চলতে চলতে নাফ মোটামুটি আইডিয়া করতেছে, রাস্তার এদিক ওদিক তাকায় এদিক দিয়ে যাচ্ছে, তো গিয়ে একটা জায়গায় ট্রাকটা স্লো করে এক জায়গায় থামলো। তো নাফ বুঝতে পারতেছে একটা বাসা, সে বাসার ড্রাইভওয়েতে মানে গাড়িটা পার্ক করা হলো এবং ড্রাইভওয়েটা কিন্তু রাস্তার পাশেই একটা বাড়ি, সে বুঝতে পারছে এখান থেকে তাকাই দেখতেছে যে একটা পুরনো বাড়ি, দোতলা বাড়ি, সেটার সামনে রাখছে এবং ইঞ্জিন স্টপ হয়ে গেল। এইবার নাফের প্রায় হার্টবিট বন্ধ হওয়ার মতো অবস্থা, সে চিন্তা করলো যে এইবার যদি ওরা আসে আমাকে তো দেখে ফেলবে, মানে কি কঠিন একটা অবস্থা। তো যখন সে শুধু খেয়াল করলো, খুব এক সেকেন্ডে নাফ কিন্তু খুব ছিল, খুব ভালো সে সাহসী এবং জিমন্যাস্ট ছিল, সে খুব মানে ভালো মুভমেন্ট করতে পারতো আর কি, খুব দ্রুত লাফঝাঁপ খুব ভালো ছিল, মানে তার এই জিনিসগুলোতে খুব ভালো ছিল, দখল ছিল এবং শরীর খুব ভালো কাজ করত। তো সে এক সেকেন্ডে শুধু খেয়াল করলো যে এরা কি দুটো দরজা দিয়ে নামে নাকি, দেখলো না যে সাইড থেকে বসা ছিল ড্রাইভিং সিটে সেইখান থেকে নামলো এবং বাকি দুজন আর নামে নাই। তো ও যখন নেমে জাস্ট নামছে, নামফ করল কি খুব সুইফটলি পিছন থেকে জাম্প করে এই পাশে পড়েই সে ডাইভ দিয়ে শুয়ে মানে নিচে চলে গেল, ট্রাকের নিচে চলে গেল, মানে ঘোড়ায় ট্রাকের নিচে চলে গেল যাতে তাকে কেউ না দেখে। এবং সে নিচে যে দূর 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 বুকে চিন্তা করতেছে আমাকে কি দেখে ফেললো নাকি এই পাশের মিরর দিয়ে। তো সে অপেক্ষা করতেছিল যে এখনই ছুটে আসবে দুজন এসে তাকে দেখাবে নিচের দিকে। তো কয়েক সেকেন্ড পরে দেখলো যে না, কেউ নামে নাই, শুধু ওই লোকটাই তার পাটা দেখতেছে। সে দেখলো যে লোকটা আসলো, পেছনে তার সেই ট্রাকের ডালি খুললো এবং ডালি খুলে এরপর দুইজন নামলো, নেমে আসলো, তিনজন মিলে ওই বডিটাকে নামায় নিল ওখান থেকে। বডিটাকে নামায় যখন নাকি তারা হেঁটে যাচ্ছে, মানে চলে গেছে নাফ, এখান থেকে তাদের পা দেখতে পাচ্ছে, অনেকখানিক চলে গেছে। তখন নাফ আস্তে করে গড়ায় ট্রাকের তল থেকে বেরোলো, বেরোয় তাকায় দেখতেছে তিনজনে ওই বাড়ির যে নিচে বেসমেন্ট, বেসমেন্টের যে একটা বেসমেন্টে ঢোকার জন্য আলাদা একটা হ্যাচের মতো আছে, সেই হ্যাচটা সরায় তারা ঢুকে গেল তিনজন নিচে। নাফ আর দেরি করলো না, সে খুব সুইফলি সে হেঁটে গেল ওইখানে, এবং মানে তার সে কিন্তু বাসা থেকে পরে বেরিয়েছে একটা স্নিকার, একটা কেমব্রিজ স্নিকার আর কি, মানে যেটা নাকি কনভার্স বলে, কনভার্স সে পরে বেরিয়েছে। সে খুব সুইফলি সেখানে মানে দৌড়ায় যে আস্তে করে সে হ্যাচ দিয়ে সে ঢুকলো মাথা নিচু করে একদম, যে যাতে তাকে দেখে না ফেলে। সে মানে প্রায় বসা অবস্থায় সে নামতেছে সিঁড়ি দিয়ে, দেখতে সিঁড়ি দিয়ে নামতেছে এবং সে শব্দ পাচ্ছে তার থেকে বেশ খানিকটা সামনে যারা নেমে গেছে। এবং নেমে গিয়ে বেশ খানিকটা নামার পরে সে খেয়াল করলো যে নিচের জায়গাটা একটু আলোকিত, এবং আলোটা মানে কাঁপতেছে আলো, মানে যে আলোটা মানে ইনা মানে অ্যাকচুয়ালি স্টিডি আলো না, কাঁপা আলো, মানে এটা কোনো ল্যাম্প বা কিছুর আলো। তো নাফ দেখলো যে ওরা তিনজন ঢুকে গেছে, নাফ মোটামুটি পেছনে চলে আসলো, এসে সে দেয়ালের ফাঁক দিয়ে, একটা দেয়াল ছিল দেয়ালের ফাঁকে দাঁড়ায় উঁকি দিল ভিতরে, মানে চোখটা দিয়ে একটু উঁকি দিল, উঁকি দিয়ে দেখলো যে মাঝখানে একটা টেবিল রাখা, সেই টেবিলের আশেপাশে আরো কয়েকজন মানুষ বসা আছে এবং সবাই ক্লোক পরা, এরা সবাই কালো রঙের ক্লোক পরা, এরা সাদা না, এই তিনজন সাদা ক্লোক পরা ছিল। তো তিনজনে এসে সেই বডিটাকে ওখানে রাখলো মাঝখানে, রাখার পরে এদের মধ্যে একজন চলে গেল সেই বডিটার এক পাশে, আর বাকি দুইজন একজন মাথার কাছে চলে গেল, একজন পায়ের কাছে চলে গেল, ওখানে দাঁড়ায় গেল। তারা কিন্তু হ্যাচ বন্ধ করারও প্রয়োজন বোধ করে নাই, এখানে ঢুকে তারা এটা করতেছে, এবং বাকি যারা ছিল সবাই ব্ল্যাক ক্লক পরা বসে আছে এখানে। তো সে এখান থেকে দেখতেছে নাফ, সব নাফ দেখতেছে, এবং নাফ চুপচাপ করলো কি ওই জায়গাটায় বসে পড়লো একটা সিঁড়ির মধ্যে, আস্তে করে বসে সে দেখতেছে আর কোনো সাউন্ড করতেছে না চুপচাপ। তো দেখলো ওদের মধ্যে একজনকে এই পাশ থেকে বলতেছে, মানে ওই যে কালো ক্লোক পরা তাদের মধ্যে একজন থেকে তাকে বলতেছে, এডি তুমি কি হাড়টা খাইছিলা সেদিনকে এট দ্য রাইট টাইমে, তাকে মানে তাকে ইংরেজিতে বলতেছে আর কি, তুমি কি হাড়টা রাইট টাইমে খাইছিলা? তো সে বলল ইয়াস, মানে যে যাকে বলা হচ্ছে সে হচ্ছে এডি, এবং সে বলল ইয়াস, এবং যে ইয়াস বলছে সেই কিন্তু সেই বডিটার ডান দিকে দাঁড়ানো। তো আর কিছু বুঝতে না ফের বাকি রইল না যে ওই দিন কি দেখছিল আর আজকে কি ঘটনা হচ্ছে, সে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো তারপর তারা বলল যে ওকে লেটস স্টার্ট। তো দেখলো যে তারা বিড়বিড় করে মাথার কাছে যে বসা সে মন্ত্র পড়া শুরু করলো, আর পায়ের কাছে যে পড়া সে সাথে একটা হাম করতেছে, আর সেই এডি এই যেই জায়গাটা যেই বডিটার বুকের কাছের কাপড়টা সরাইলে একটা বোটকা গন্ধ ছিটকে আসলে এই পর্যন্ত একদম টেকার মতো না, এমন বাজে অবস্থা, মানে নাওয়া ফারাক চলে বমি করে এরকম, বাট সে সহ্য করতে পারতেছে না, সে চুপচাপ বসে আছে এখানে। তো এরকম অবস্থা, মানে কিন্তু সে দেখতে চায় ঘটনাটা কি ঘটতেছে। তো সে একটা ভিড়ভিড় করে মন্ত্র পড়তেছে, পায়ের কাছে একজন হাম করতেছে, হাম মানে একটা শব্দ করতেছে, এবং এক পর্যায়ে তারা সবাই মিলে হাম করা শুরু করলো, এবং এত একটা বাজে একটা মানে উৎকট ভৌতিক শব্দ আর বাজে গন্ধ ওখানে বসে থাকাই নাফের পক্ষে অসহ্য হয়ে উঠলো, এবং নাফ কিন্তু আসলে আর টিকতে পারতেছে না, তার মনে হচ্ছে যে তার চারপাশ মানে মানে কেমন জানি অস্বস্তিকর, মানে একটা অস্বস্তিকর জিনিস তাকে চেপে ধরতেছে এরকম লাগা শুরু করলো। তো এই পর্যায়ে তাদের মধ্যে একজন থেমে গেল, থেমে যেয়ে বলল, তারা যারা হাম করতেছিল বলল যে কিছু একটা রং, কিছু একটা হচ্ছে না। তো তাদের মধ্যে একজন বলল ওকে আমি দেখি, সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো, অনেকক্ষণ থাকার পর ফট করে সে বলতেছে যে এখানে এক্সট্রা কোনো প্রেজেন্স আছে, মানে আমরা না, উই আর নট এলোন। এটা বলে সে সিঁড়ির দিকে তাকালো, সিঁড়ি দিয়ে তাকালে সবাই সিঁড়ির দিকে তাকাইছে, এবং সাথে সাথে মাথার কাছে মানুষটা দৌড় দিয়ে চলে আসলো এদিকে, এবং নাফ একটা ঝাঁপে স্প্রিং এর মতো উঠে ছেড়ে দৌড় দিল সে সিঁড়ির দিকে, এবং সে এক সেকেন্ডের জন্য খেয়াল করলো সে যেই জায়গাটায় বসেছিল সেই জায়গাটায় একটা আইস অ্যাক্স, মানে মানে ওই যে বরফের মধ্যে যে অ্যাক্স গুলো ইউজ করে, মানে মানে কুড়াল গুলা বরফ কাটার জন্য, বরফে গেথে উপরে ওঠার জন্য, সেটা মানে আর এক সেকেন্ড হলে তাকে গেথে ফেলতো ওইখানে, ওইখানে ঠাং করে আইস অ্যাক্স এর বাড়ি লাগছে, এবং সে বুঝতে পারছে আইস অ্যাক্স, ছেড়ে বের হয়ে দৌড় দিয়ে রাস্তা উঠলো, রাস্তা উঠে সে ছেড়ে দৌড় দিল একদিকে। আসলে নাফের আর কোন দিক বিদিক মানে মানে জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে নফ। এখন নফ দৌড়াইতে দৌড়াইতে সে চিন্তা করতেছে সে কোন রাস্তা দিয়ে আসছিল, তার বাসা কোথায়, সে মোটামুটি খেয়াল করে লোকেট করতে পারছে, কারণ সে একটা ইয়াং চ্যাপ এবং সে কেবল টিনেজ পালিছে, তার মাথায় একটা আইডিয়াজ আছে যে তার বাসা কত দূর এখান থেকে, কিভাবে যেতে হবে, মোটামুটি সে জানে রাস্তাঘাট চিনে সব। সে দৌড়াইতে দৌড়াইতে মানে তার মানে একদম মানে প্রাণ অষ্টাগত অবস্থা, এরকম অবস্থা, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো এক জায়গায় যে সে দেখতে পেল যে একটা 24/7/11 স্টোর আছে ওখানে, তো সে দৌড় দিয়ে সেই স্টোরটার কাছে গেল, যে ধাম করে সে গেট নক করে ঢুকে গেল ভিতরে। ঢুকে সে একবার চিন্তা করতেছিল সে বলবে যে পুলিশ কল করার কথা, কারণ তার কাছে সেলফোন আছে। পরে চিন্তা করলো না, পুলিশ আসলে অনেক ব্যাপার স্যাপার হয়ে যাবে, মানে এই জিনিসটাকে আসলে ঠিক হবে কিনা বুঝতে পারছে না সে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেলসম্যান তাকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা, কি দুইজন সেলসম্যান ছিল সেখানে, তারা জিজ্ঞেস করতেছে যে কি প্রবলেম কি। সে বলতেছে যে না আমার একটু প্রবলেম হয়েছে, আমি একটু তোমার এখানে রেস্ট নিতে চাই, একটা পানি কিনে সে পানি খেলো, অনেকক্ষণ দাঁড়ায় আছে পানি খেয়ে চিন্তা করতেছে কি করবে। তো কি ভেবে শেষ পর্যন্ত সে তার ফোন বের করে তার বাবাকে ফোন করলো। তো বাবা অনেকক্ষণ ফোন রিং বাজার পর তো ঘুম কাতুরে কণ্ঠে তার বাবা ধরলো, ধরে বললো কি হয়েছে। তো সে শুধু বললো যে ড্যাড আই এম ইন প্রবলেম। বলে কি প্রবলেম, তার বাবার ঘুম সব কেটে গেছে যে আমি খুব সমস্যা আছি, আমাকে তুমি পিক আপ করো, আমাকে নিয়ে যাও। বসে কোথেকে? তো সে বলল যে আমি 7-11 আসি অমুক অমুক জায়গায়। এইটা বলে সে কিন্তু 7-11 থেকে বের হয়ে গেছে। তার বাবা বলতেছে আমি আসতেছি, সে কিন্তু 7-11 থেকে বের হয়ে গেছে। নাওয়াফের কেন জানি একটা সন্দেহ হয়েছে, সে 7-11 থেকে বের হয়ে গেছে, বের হয়ে ঠিক তার অপোজিটের একটা প্লটে যে সেখানে একটা প্লাজার মতো ছিল, তার প্লাজার এক পাশে একটা ছোট্ট এরকম ই ছিল, সেটার মধ্যে সে দাঁড়ায় আছে চুপচাপ ছায়ার মধ্যে দেখতেছে। কিছুক্ষণ পর সে দেখে তার বাবা গাড়ি তখন আসে নাই, সে দেখলো যে ওইখানে সেই যে ট্রাকটা ট্রাকটা ঘ্যাচ করে সেখানে এসে পুলওভার করলো 7-11 পার্কিং লটে। পার্কিং লটে এসে তারা নামলো, নেমে ঢুকে গেল দোকানের ভিতরে, কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, কিন্তু স্বাভাবিক মানে ড্রেস পরা, মানে কোন নর্মাল জিন্স আর মানে মানে নর্মাল ড্রেস পরা, মাথায় ক্যাপ ক্যাপ পরা আর কি, যারা আসছে ক্যাপ পরা, ক্যাপটা টানা নিচে। তো ভিতরে ঘোরাঘুরি করে একটু পরে আসলো, এসে ট্রাক নিয়ে আবার এদিক ওদিক দেখতে দেখতে ট্রাক নিয়ে চলে গেল একদিকে। তো নাফ হাঁপ ছেড়ে বাঁচলো, তার জানি কেন সন্দেহ হয়েছিল যে মানে কোনোভাবে হয়তো এরা জানবে এই ব্যাপারটা, মানে তার কাছে সন্দেহ হয়েছিল আর কি। তো সে তারপর ওখানে অনেকক্ষণ বসে থাকে, তো অনেকক্ষণ পরে দেখে যে তার বাবার গাড়ি ওখানে আসছে। বাবার গাড়ি দেখার সাথে সাথে, পার্কিং লটে আসার সাথে সাথে সে দৌড় দিয়ে ওই ছায়ার থেকে বের হয়ে আসে, এসে তার বাবার মানে গাড়িতে যে জানলা বাড়ি দেয়, তার বাবা অবাক হয়ে ভয় পেয়ে তাকায়, তার বাবার বলে গেট খুলতে, গেট খুলে সে ভিতরে ঢুকে ঢুকে বলে লেটস মুভ। তো তার বাবা গাড়ি নিয়ে চলে যায়, সে তার বাবাকে বলে ডানে যাও বামে যাও, আরো ইচ্ছা করে ঘুরায় সে তার বাসায় আনে। বাসায় এনে বাবা গাড়ি রাখার পর সে ভিতরে ঢুকে ঢুকে তার বাবাকে নিয়ে যায় তার বেডরুমে, বাবার বেডরুমে যে সে তার বাপকে পুরো ঘটনাটা বলে যে কি হয়েছে। তো তার বাপ কাঁতকায় উঠে, তারে মারতে উঠে, কারণ তারা আসলে মূলত মিডল ইস্টার্ন ব্যাকগ্রাউন্ড পিপল। তো তার বাপ তাকে মারতে উঠে, শাসন করতে উঠে, তো পরে ঠান্ডা হয় আবার যে কিছু বলে না, বলে যে তুই কেন গেছিলা ওখানে, তুমি কেন গেছিলা, কি ব্যাপার, এই সেই হ্যানত্যান। তো বাপের মানে সে ঠান্ডা করে বাপকে। তো বাপ শুনে বলে যে আসলে এই জায়গাটা খুব খারাপ, এটা সম্বন্ধে অনেক বদনাম আমি শুনছি, আমার এখানে অনেক কাস্টমার আছে, তারাও এসে বলছে যে এই জায়গাটার মধ্যে এরকম ডেভিল ওয়ার্শিপাররা আসে এবং এখান থেকে লাশ চুরি হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমি শুনছি। তো আমি বিশ্বাস করতাম না, আজকে তোমার কাছে শুনে আমার কাছে মনে হলো জিনিসটা আসলেই, তো তুমি তো আমাকে কখনো মিথ্যা বলবা না, আর এটা আসলেই খুব খারাপ। তো তোমাকে আমি মানে খুবই ভয় পাচ্ছি তোমাকে নিয়ে, মানে এদের অনেক রিচ থাকে, অনেক জায়গায় এদের রিচ আছে, অনেক মানুষের সাথে তাদের সম্পর্ক আছে। তো আমি তোমাকে নিয়ে বিশাল ভয় পাইতেছি যে তোমাকে আমি এখানে রাখবো, পরবর্তীতে কি সমস্যায় পড়ো তার ঠিক নাই, তো তুমি আপাতত বের হয়েও না, আমি দেখতেছি কি করা যায়। তো তার বাবা তাকে মোটামুটি রাখে, এবং ওই দিন রাতে তার বাবা মানে তখন অলরেডি ভোর হয়ে গেছে, তার বাপ মোটামুটি জেগেই থাকে, এবং পরদিনও তার বাপ তার সাথে কথা বলে বলে যে তোমাকে আমি এখান থেকে সরাই দিব। তো তার বাপ তাকে ওখান থেকে মোটামুটি, তার একটা আন্টি থাকতো সিয়াটলে, সিয়াটলে কথা বলে সেখানে তাকে মুভ করা দেয় তার বাবা, বলে যে তুমি ওখানেই থাকো, ওখানে পড়াশোনা করবে সিয়াটলে। তো এরকম করে তাকে সরা দেয়, বা অন্য কোথাও যদি চান্স পায় পড়াশোনা, তো যাই হোক এরকম করে তাকে ওখান থেকে সরা দেয় আর কি। তো যাই হোক অনেকদিন সে বাইরে ছিল, অনেকদিনই বাইরে ছিল, তারপরে আস্তে ধীরে সে নাফ সে পরে মুভ করে আসে। তদ্দিনে তার বাবা ওই জায়গার থেকে, তার বাবা তাদের বাসা মুভ করে ফেলছে, এবং এই ব্যাপারটা মোটামুটি একটু ড্রাগ ঢাক হয়ে গেছে, যে মানে তার তো আসলে এই ব্যাপারটা নিয়ে আর কারোর সাথে ডিসকাস করার ওরকম পড়ে নাই, বন্ধুদেরকে বলছে দিয়ে একজন, বাট মানে এটা নিয়ে আর পরবর্তীতে মানে কোনো অন্য কিছু হয় নাই। তো সুতরাং নিশ্চয় রাগডাক পড়ে গেছে, তোর বাবার সাথে ব্যাক করে, কিন্তু ওই এলাকাতে তার আর থাকে না। তার বাবা ও স্টোরটা চালাতে, স্টোরটাও মোটামুটি যখন নাকি ইয়েছে, তার বাবা অন্য জায়গায় ব্যবসা শিফট করে আর আস্তে ধীরে তারা বাসা অন্য জায়গায় নেয়। যাই হোক, আর এই ছিল তৌকির আহমেদের শেয়ার করা তাওয়াফ সালামের একটি ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, ঘটনাটি যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ছিল এবং আমার কাছে অ্যাডভেঞ্চারাস ঘটনাগুলো বরাবরই ভালো লাগে, কারণ আমি কল্পনা করতে পারি, যখন আমি কল্পনা করি আমার কাছে বেশ লাগে, আপনাদের কাছে শেয়ার করে ফেলি সেই কল্পনা। তো আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে পাঠাতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আপনার বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন, আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন বা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। ভয়েস রেকর্ড পাঠালে কিন্তু আমরা খুশি হব, কারণ আলাদা একটা কালার অ্যাড হবে। আপনারা যখন আপনার নিজ কণ্ঠে কাহিনীটা বলবেন, একটা আলাদা কালার অ্যাড হবে, এবং আমি চাইবো যে আপনারা নিজের কণ্ঠেই কাহিনী শেয়ার করে ফেলুন। আর একটা ব্যাপার হচ্ছে, নীরব জায়গায় বসে রেকর্ড করবেন, আপনার রেকর্ডিং ডিভাইসের কোয়ালিটিটা একদম হাইতে সেট করে রাখবেন, যাতে করে সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনি যখন কাহিনী বলবেন আপনার কাহিনীতে বা ঘটনাতে যেন কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়। এতটুকুতেই হবে, আমরা শেয়ার করে ফেলবো আপনার ঘটনা, আর আপনি যদি লিখে পাঠান সেটাও আমরা শেয়ার করে ফেলবো, আমি পড়ে শেয়ার করে দেবো, অথবা আমাদের চ্যানেলের অন্য কেউ শেয়ার করে ফেলবেন। তো যাই হোক, এখন আমি চলে যাব, ফিরে আসবো কিছুক্ষণ পরে আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। অদ্ভুতরিতে ফিরে এলাম আরো একবার, আর নিয়ে এলাম আপনাদের জন্য কয়েকটা ঘটনা। কয়েকটা ঘটনা বলতে একজনেরই কয়েকটা ছোট ছোট ঘটনা, আরেকজনের আর একটা ছোট ঘটনা। যাই হোক, সবগুলো ঘটনা একসাথেই একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন, তিনি হচ্ছেন নাজমুস সাদা, চট্টগ্রাম থেকে, এবং তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি শেয়ার করেছেন, আমি আমার মতো করে শেয়ার করছি আপনাদের সাথে। সাদারদের বাড়ি হচ্ছে চট্টগ্রামের কোন একটা জায়গায়, এবং সেই জায়গাটা বেশ প্রাকৃতিক পরিবেশে ভরা। মানে তিনি লিখেছেন যে শহরের মধ্যে একটি ছোট্ট গ্রাম, এরকম হচ্ছে তার বাসার পরিবেশের কথা তিনি বলেছেন। আপনারা যারা চট্টগ্রাম সম্বন্ধে জানেন, আপনারা জানেন যে শহরের একদম মানে মধ্যের অংশ ছাড়া চট্টগ্রাম শহরে কিন্তু আরো অনেক মানে আশেপাশের পেরিফেরি আছে, যেগুলো কিন্তু বেশ গাছ গাছালি এবং টিলা দিয়ে ভরা, এবং বেশ প্রাকৃতিক মানে মানে একটা সৌন্দর্য সেখানে আছে, এবং এটা ন্যাচারালি খুব সুন্দর এবং মানে বেশ একটা অসাধারণ পরিবেশ সেখানে। যেমন আপনারা যদি বাইজিৎ লিং রোড ধরে যান, আপনাদের যেরকম লাগে, আমি নিজে গিয়েছি, আমার কাছে বেশ লেগেছে এবং অসাধারণ একটা পরিবেশ সেখানে। তো যাই হোক, এরকম কিছু জায়গা আছে, খুলশিরও কিছু জায়গা আছে টিলার উপরে বাসা। তো যাই হোক, তো যিনি সাদাত সাহেব লিখেছেন, তিনি লিখেছেন তার বাসাটা শহরের মধ্যে গ্রাম, একটুকরো গ্রাম। তো বেশ ভয়ঙ্কর একটা জায়গা, তিনি বলেছেন যে বেশ ভয় লাগে দিনের বেলাও আমাদের বাসায় কেউ ঢুকতে গেলে গা ছমছম করবে, এরকম গাছ গাছালি ছাওয়া এমন একটা জায়গা, দূর থেকে টিলা দেখা যায়। তো যাই হোক, তো সাদাত সাহেব তিনি মোটামুটি তাদের এলাকায় বসবাস করতেন। তো তার জীবনে প্রথম যে জিনিসটা একদিন দেখা, সেটা হচ্ছে তিনি তাদের বাড়িতে রাতের বেলা এসার পরে তিনি ছাদে উঠেছিলেন। তো ছাদে উঠে তাদের ছাদের উপরে ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি, এবং সে পানির ট্যাঙ্কের উপরে মানে আপনারা জানেন যে ছাদের উপরে পানির ট্যাঙ্ক যদি কেউ পাকা ট্যাঙ্ক করে, সেটা কিন্তু আরো উপরে হয়, আরো প্রায় একতলার মতো উপরে হয়ে যায়। তো তিনি একদম উপরে উঠে যান, দিনের বেলাও তিনি ওখানে উঠেছেন, উঠে বসেছেন, তার কাছে বেশ উঁচু জায়গায় বসে চারিপাশে তাকাতে খুব বেশ লাগতো। তো ওই দিন তিনি উঠেছেন এসার পরে রাতের বেলা, তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল ছাদে উঠে, ভাবছিলেন যে ছাদ যদি ট্যাঙ্কের উপর উঠে তাহলে বেশ ভালো লাগবে। তো তিনি ট্যাঙ্কের উপর উঠে যান, উঠে যেয়ে বসেন। তো আশেপাশের গাছগুলো ছিল বেশ উঁচু উঁচু, গাছের ডালপালাগুলো একেবারে ট্যাঙ্কের কাছে চলে আসছে, এরকম একটা অবস্থা। তো ঠিক তাদের বিল্ডিং এর পিছনেই উঁচু দুটো আম গাছ ছিল, এবং বেশ মোটা, বেশ মোটা দুটো বড় উঁচু আম গাছ, এবং সেটারও কত কিছু ডালপালা ছড়ায় আসছে তাদের সেই ট্যাঙ্কির কাছে এবং তিনতলার উপরে। তো তিনি বসে আছেন অনেকক্ষণ, তার মতো তিনি চিন্তা ভাবনা করছেন। তো হঠাৎ করে তিনি গাছের মধ্যে একটা শব্দ পান, মনে হলো যে ফড়ফড় করে কিছু পাখি উড়ে গেল গাছ থেকে। তো তিনি চিন্তা করলেন গাছে পাখি মানে কি কাকের বাসা ইত্যাদি আছে নাকি, রাতের বেলা আর কাক উড়ে যাবে কেন, কোনো কিছু এসে যদি মানে গাছে উঠে তাহলেই না হয়। তো তিনি অনেকক্ষণ তাকাচ্ছেন, তো তিনি হঠাৎ দেখলেন যে ডালপালা নড়ছে নিচে, মানে বেশ মুভ করতেছে। তো তিনি ভালো মতন খেয়াল করার চেষ্টা করলেন, বুঝতে পারছেন না জিনিসটা কি, গাছটা কিন্তু হালকা হালকা নড়তেছে। হঠাৎ তিনি খেয়াল করলেন যে গাছের একটা ডালে কোন একটা কিছু বসে আছে, মানুষের মতো আকৃতি কিন্তু সেটা সম্পূর্ণ কালো কুচকুচে রঙের, মানে অ্যাজ ইফ কালো বিড়াল যেরকম হয় সেরকম একটা মানুষ যদি হয় পুরোপুরি সেই কালারের, সেরকম অন্ধকারের মধ্যে হালকা আকাশের আলো, হালকা আকাশে চাঁদের আলো সামান্য আছে এবং সেটাতে দেখা যাচ্ছে। এবং তিনি দেখলেন একটু পরে আরেকটা ওরকম অবয়ব উঠে আসলো, তো দুইটা মানুষের মতো অবয়ব উঠে আসছে এবং হি ইজ অবভিয়াস যে ওটা কোনো বানর না, একদম মানুষের সাইজ, মানে হাইট 5 ফিটের ওপরে, এরকম দুইটা ক্যারেক্টার উঠে আসছে সে গাছ দিয়ে, একটা ডালের মধ্যে এসে অনেকক্ষণ তাকিয়েছিল এবং তাদেরকে জাস্ট একটা কালো কুচকুচে অবয়ব দেখা যাচ্ছে, বিড়ালের কালো বিড়াল যেরকম কালার হয় সেরকম। এবং সেগুলো উঠে আস্তে করে তাদের ছাদে উঠে এলো এবং একসময় তাদের ট্যাঙ্কির পাশে এসে নামলো। তো তিনি যেখানে বসেছিলেন তার থেকে প্রায় 4 থেকে 5 ফিট দূরে, তার সারা শরীর জমে গেল, আসলে সাদা সাহেব কিছু চিন্তা করতে পারছিলেন না, তার বোধ শক্তি লোপ পাইছে তখন। তারপর তিনি খেয়াল করলেন যে সেগুলো যে নামছে নেমে তার থেকে ঠিক উল্টো দিকে হাঁটা ধরল, তো হাঁটতে হাঁটতে ট্যাঙ্কির কর্নারে গিয়ে মনে হলো হঠাৎ করে টুপ করে পড়ে গেল ট্যাঙ্কি থেকে, তো মোস্ট প্রবাবলি ছাদের মধ্যে বা কোথাও, তো আর কোনো খবর নাই। তো তিনি কিছুক্ষণ বসেছিলেন সাদাত সাহেব সেখানে, কিছুক্ষণ বসে থেকে তিনি দ্রুত ট্যাঙ্কি থেকে নেমে তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি তার মানে একদম মানে খুব ভয় লাগা শুরু করলো, তিনি কিছুক্ষণ দোয়া দরুদ পড়লেন এবং বাসায় শেয়ার করলেন অনেকের কাছে ব্যাপারটা কি ঘটল। তো তাকে বাসার মানুষ অনেকে বলেছিল যে তার নাকি হ্যালুসিনেশন হয়েছে, তো তিনি বলল, তিনি লিখেছেন আর কি যে ভাইয়া আসলে যদি হ্যালুসিনেশন হবে তাহলে আমি গাছ নড়া দেখলাম কেন, কালো কিছু যদি ওরকম আমি হ্যালুসিনেট করে থাকি, কিন্তু আমি তো গাছ নড়া দেখেছি, পাতা নড়া দেখেছি, আমি শিওর যে আমি কিছু দেখেছি। আমার মনে হয় সাদা সাহেব কোনো জিন দেখতে পারেন, সেখানে হয়তো কোনো জিন ছিল এবং সেই জিন হয়তো ওখান থেকে উঠে আসছিল, মানে ওনাকে কোনো কারণে কোনো ক্ষতি করে নাই, চলে গেছে ওনার বাসার সামনে দিয়ে। এটাই হতে পারে আসলে এরকম, মানে যেখানে যেসব জায়গায় গাছপালা পাহাড় পর্বত থাকে সেখানে কিন্তু জিন থাকাটা স্বাভাবিক, আমরা এটা মোটামুটি দেখতে পাই, ধর্মীয় গ্রন্থেও এরকমই লেখা আছে। যাই হোক, এটা ছিল সাদাত সাহেবের কাহিনী। আর আরেকজন যিনি কাহিনী পাঠিয়েছেন তিনি তার নামটা শেয়ার করতে নিষেধ করেছেন, তিনি বলেছেন যে আমার নামটা ছদ্মনাম ব্যবহার করবেন, আমি তার নামটাকে চেঞ্জ করে দিলাম নিবিড় মাহমুদ। যাক, নিবিড় মাহমুদের কয়েকটা ছোট ছোট ঘটনা আছে, এর মধ্যে একটা হচ্ছে 2011-12 সালের ঘটনা, তখন তিনি ঢাকাতে পড়াশোনা করতেন, একটা কলেজে পড়তেন, তো তার বাসা ছিল কলাবাগানের কাছে এবং সেখান থেকে তিনি তার কলেজে যেতে তার বেশিক্ষণ লাগতো না, বাসে উঠতে পারলে 4-5 মিনিটের মধ্যে বাসা পৌঁছা যেত আর কি, ওই মিরপুর রোড ধরে যায় আর কি। তো তিনি একদিন কলেজে লেট হয়ে গেছে, তিনি মানে দ্রুত 12টার দিকে তার ক্লাস হতো আর কি, তো তাকে বের হইতে হবে, তো তিনি বের হয়ে দেখছেন লেট হয়ে গেছে তার, তো বাস একটা দেখছেন তিনি বাসটা ছেড়ে যাচ্ছে কেবল, তো তিনি দৌড় দিয়ে সেই বাসটাকে ওঠার চেষ্টা করলেন, হাত দিয়ে তিনি ধরলেন বাসের হ্যান্ডেল আর পাটা রেখে দিলেন সেই ওঠার যে সিঁড়ি সিঁড়ির মধ্যে রেখে, যখন তিনি উঠছেন এই সময় তার হাতটা ফট করে ছুটে গেল। তো নিবিড় প্রচন্ড ভয় পাইছিল, তিনি মানে বুঝতে পারছেন যে তিনি পড়ে যাচ্ছেন বাস থেকে, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে মনে হলো তার পিঠের মধ্যে কে একজন হাত দিয়ে মানে পুরো একটা হাতের যে 5টা আঙুল এরকম করে তাকে চেপে সামনের দিকে এগিয়ে দিল এবং তিনি হাতটা ধরতে পারলেন আবার গ্রিলটা। খুবই আশ্চর্য হয়ে গেলেন তিনি যে মনে করলেন কে আমাকে পিছন থেকে ধরলো, কারণ রাস্তা পেছন দিকে তো রাস্তা, পেছনে কেউ হাত দিয়ে ধরার নাই, এমনও না যে পাশে কোনো বাস আছে বা পিছনে তার পাশাপাশি একদম বাসের পাশেই কোনো অন্য বাস আছে যেখান থেকে মানুষ জানলা দিয়ে হাত দিয়ে ধরছে, সেরকমও না, কোনোরকম ভেহিকেলও ছিল না পেছনে। সবচেয়ে কাছের বাসটা ছিল তাদের বাস থেকে প্রায় 7-8 ফিট দূরে, মানে মানে সে যদি পড়ে যেত ওই বাসটা তার গায়ের উপর দিয়ে চলে যেত আর কি। তো তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে বাঁচাই দিছে, মানে এটা খুবই অলৌকিক একটা ব্যাপার, তো তিনি আল্লাহর কাছে নিজে শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে ওই দিন আমি বেঁচে গেছিলাম আল্লাহর রহমতে, আসলে আমি বুঝতে পারি না কিভাবে আমি বাঁচলাম, এটা খুবই আশ্চর্য জিনিস, আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করছিলেন। এটা ছিল নিবিড়ের প্রথম একটা ঘটনা, এটা ভৌতিক না বাট এটা ছিল অলৌকিক একটা ব্যাপার বা অলৌকিকভাবে সাহায্য পাওয়া একটা মানে একটা ঘটনা। তো নিবিড়ের দ্বিতীয় ঘটনাটা হচ্ছে তার ইউনিভার্সিটি লাইফের 2015-16 সালের দিকে। তো তখন তিনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং সেটা ঢাকায় ছিল না, ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়টা, এবং ক্যাম্পাসটা অনেক বড়, গাছপালা বন বাদারি দিয়ে ভরা, অনেক গাছপালা আছে সেখানে, বেশ প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ একটা অবস্থা। তো এখানে তিনি পড়াশোনা করতেন, তার যে হল ছিল সেখানে, সেটাও এক সময় অনেক গাছপালা ছিল তার আশেপাশে, বাট সেই জায়গাটা পরবর্তীতে কেটে পরিষ্কার করা হয়েছিল। তো তিনি বললেন যে তার যে জায়গাটা, তার যে হলটা ছিল সেটার পিছনে এতই গাছপালা ছিল যে শিয়াল এসে থাকতো এবং শিয়াল ডাকতো, রাতের বেলা বেরোলে দেখা যেত, শিয়াল দেখা যেত। তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওই অংশটাকে পরে পরিষ্কার করে করে সেখানে মানে মোটামুটি একটু পরিষ্কার অবস্থা রাখে। তারপরও পেছন দিকে অনেক গাছপালা ছিল, আর তাদের যে ক্যাম্পাস মানে তার যে হল, সেই হলের পিছনের দিকে নাকি একটা রুম ছিল একদম পেছনে। সেই রুমটার নাম্বারটাও সে দিয়েছে, আমি এটা দেবো কিনা চিন্তা করছি। যাই হোক, সেই রুমের একটা নাম্বার ছিল, রুমের নামটা নাম্বারটা দিয়েই দিই। তার রুমের নাম্বার ছিল 102 নম্বর রুম, এবং তার রুম না মানে এই নাম্বারের একটা রুম ছিল সেখানে, এবং সেই রুমটা বেশ ভয় ছিল, সেখানে কেউ থাকতে চেত না। কারণ হচ্ছে যে রুমটা একটা বাথরুমের পাশে রুম এবং একদমই হলের পেছনে, এবং সেই জায়গাতে অনেক গাছপালা ছিল, এবং অনেকে নাকি সেই রুমে থাকতে যেয়ে দেখছে বামন টাইপের কিছু মানুষজন হাঁটাচলা করে সেখান দিয়ে, মানে খুব মানে খাটো টাইপের মানুষ টাইপের, মানে দেখে মনে হয় যে তারা অ্যাকচুয়ালি মানে মানুষ কিনা বোঝা যায় না, ছোট ছোট খাটো খাটো সেখান থেকে হাঁটাচলা করে, মানুষকে দেখে ভেংচি কাটে, এবং অন্য রকমের একটা মানে মানে ঠিক মানুষ ঠিক না, ল্যাপ্রিকন টাইপের লাগে দেখতে। অনেকে নাকি সেটা দেখতে খুব ভয় পেত এবং এই দেখে কেউ ওখানে থাকতে চাইত না সেই কামরাটায়। তো যাই হোক, এটা ছিল নিবিড়দের নিজের নিজে যেই সেই হলে থাকতো সেখানকার। তো সে স্পেসিফিকলি একটা ঘটনা বলেছে যে একদিন সে তার বন্ধুর হলে থাকতে যায়। তো তার বন্ধুর হলটা হচ্ছে আরো দূরে, আরো পেছনের দিকে অনেক দূর গিয়ে, সেই বন্ধুর যে হলটা সেই জায়গাটাতে আবার অনেক গাছপালা, একেবারে হলের পিছনে বিশাল গাছপালা, সেই জায়গায় মানে নিবিড় মানে গাছপালা হয়ে গেছে, মানে অন্যরকম একটা অবস্থা। তো সেখানে মোটামুটি মানুষজন যারা থাকে তারা তো ওখানে থাকেই, বাট প্রাকৃতিক পরিবেশ, অনেকে অনেকে বলে যে ওখানে নাকি শিয়াল দেখা যায় রাতের বেলা। তো নিবিড় একদিন গিয়েছে আড্ডা দিতে সেখানে তার বন্ধুর সাথে, তো মোটামুটি তাদের সারা বেশ গল্প গুজব হলো। তো যখন ভোর বেলা হয়েছে, ফজরের আগে দিয়ে তার বন্ধু বলল যে আমি একটু নামাজ পড়তে যাই, মসজিদে যাচ্ছি, তো তুই কি কি করবি? তো বলল যে না আমি থাকি এখানে, আমি এখানেই থাকি, ঘরে পড়ব কি। তো তার বন্ধু নামাজ পড়তে চলে যায়, আর নিবিড় আসলে তখন তাড়াতাড়ি সে ক্লান্ত হয়ে গেছিল, সে শুয়ে পড়ে বিছানায়। তো যখন শুয়ে পড়ে বাতি নিভিয়ে ঘর অন্ধকার হয়ে গেছে, সেই সময় তো আসলে ঘরটা অন্ধকারই থাকে, অন্ধকার ঘরে শুয়ে আছে, কতক্ষণ গেছে বলতে পারবে না নিবিড়, তার ঘুম তখন আসে নাই, অনেক কিছু চিন্তা চলতেছে মাথায়, ঘরটা অন্ধকার হয়ে আছে, জানলাটার কাচের জায়গা দিয়ে হালকা হালকা আলো আসতেছে। হঠাৎ সে শব্দ পেল জানলার কাঠে, মানে জানলার কাছে কেউ মনে হচ্ছে কোনো কাঠের জিনিস দিয়ে নক করলে, যেরকম হয় কাঠ দিয়ে নক করলে সেরকম ঠক 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 করে নক করতেছে কেউ। তো নিবিড় একটু অবাক হয়ে গেল যে পাশে, এবং এটা তিনতলার একটা কামরা, এখানে তো আসলে বাইরে দিয়ে নক করতে পারার কথা না। তো সে অনেকক্ষণ তাকায় থেকে চিন্তা করে কে এটা বলবে, সে চিন্তা করতে গিয়ে সে উঠে বিছানা থেকে উঠে জানালার কাছে যায়, গিয়ে সে জানালার না খুলেই ফার্স্টে তাকানোর চেষ্টা করে যে মানে কি ব্যাপার, মানে কে নক করছে, আর নক করার কোনো উপায় নেই। সেখানে তাকায় দেখতেছে যে সে তিনতলার উপরে, নিচে কিন্তু আসলে কিছু নাই। এরপরে সে আবার দেখে জানালায় ঠস ঠস করে নক হলো, কিন্তু সে কিচ্ছু দেখলো না, কোনো হাত বা কোনো কিছু নক করলো সেরকম না। এবং তারপরে তার দেয়ালের মধ্যে মনে হলো কেউ নক করলো পাশের দেয়ালটায়, এবং নক করতে করতে ওদিকে চলে গেল, মনে হলো যে বাইরে দিয়ে কোথাও সরে গেল, ওদিকে পিছনে গাছগাছালির দিকে চলে গেল। তো নিবিড় প্রচন্ড ভয় পায়, সে তা দ্রুত এসে বিছানায় শুয়ে পড়ে। তার বারবার মনে হচ্ছিল জানালা খুলে কেউ চলে আসবে এখানে, মানে সে এক পর্যায়ে বেশ ফ্রিকড আউট হয়ে গেছিল। তো এই সময় তার বন্ধু এসে ঢোকে রুমে, তো সে মোটামুটি বন্ধু যখন ঘরে ঢুকতেছে তখনও ভয় পায়। তো বন্ধু ঢুকে বলে কি রে তুই এরকম করলি কেন? তো বলে যে না এরকম আমি ভয় পাইছিলাম একটু আগে। তার ফ্রেন্ড বলে যে আসলে ভয় পাইছিস? বলে কি নক হয়েছিল এখানে? তো সে বলে তুই কেমনে জানলি? বলে এই রুমটা আসলে বন্ধ করা, এই রুমে অনেক সমস্যা হইতো, পরবর্তীতে এখানে মানে হুজুর ডেকে রুমটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে খুব মানুষ ভয় পেত, সারাক্ষণ মানুষে থাকতে দিত না, একদম খুবই খারাপ অবস্থা। যাই হোক, এই ছিল নিবিড়ের সেই আরেকটা ঘটনা। আর এছাড়া নিবিড়ে আরো দুইটা ঘটনা আছে যেটা সে শেয়ার করছে। একটা হচ্ছে তার এক চাচার ঘটনা। তিনি উত্তরাতে বাসা বানাচ্ছিলেন 1985-86 সালের দিকে, এবং এটা ছিল উত্তরার একদম এক নম্বর সেক্টরে, এবং সেখানে তিনি বাসা বানাচ্ছিলেন এবং সেই বাড়িটা একদম নতুন তৈরি হচ্ছে। তখন আশেপাশে কিছু নাই, তাদের বাসা তার চাচার বাসার আশেপাশটা পুরাই খালি এবং পুরো একটা ফাঁকা জায়গার মধ্যে সেই প্লটে বাড়ি তৈরি হচ্ছে। তো তার চাচা এই চারতলা মানে বাড়ির তারা ফাউন্ডেশন দিয়েছিল ছয়তলা, তো চারতলাতে তার চাচা উঠছিল বাসায়, আর বাকি কিন্তু নিচেও খালি উপরেও খালি। তো বাকিটা টুকটাক করে আর কি কাজ করতেছেন ওনারা, করাচ্ছেন, এরকম হচ্ছে আর কি। তো রাতের বেলা সব সময় শব্দ, মনে হয় যে বাসার উপরে কেউ মানে মাতামাতি শুরু করছে, মানে লাফা লাফি এটা সেটা, মানে বিশাল তাদের উপরের ফ্লোরেই। তো তার চাচা তার চাচি প্রায় তার চাচাকে বলে যে কিরে বাসার মধ্যে এরকম কোত্থেকে শব্দ হয়, ছাদে কেউ উঠে নাকি আশেপাশের মানুষজন? তো তার চাচা বলে যে এটা কি পাগলামি পাইছো তুমি, এখানে কে এসে উঠবে ছাদের উপরে রাত্রেবেলা, আশেপাশে কেউ নাই, দেখো না ওই পাশে পুরোই ফাঁকা, পুরো ফাঁকা জায়গা, ওইদিকে এখান থেকে একটু দূরে এলে ধান ক্ষেতের মতো, এখানে কে এসে ছাদের মতো উঠবে? তো বলে তার শব্দগুলো কোত্থেকে হয়। তো তার চাচা একটু মানে চিন্তা করেন যে আসলে এই জিনিসটা অন্যরকম, মনে হচ্ছে কি দৌড়াচ্ছে কেউ, টানাটানি করতেছে জিনিসপত্র, মানে মনে হয় যে মানুষের কথাও শোনা যায়, এরকম একটা অবস্থা। তো একদিন রাতের বেলা এরকম শুরু হলো, বেশ শব্দ মানে অনেক জোরে জোরে শব্দ হইতেছে। তো তার চাচা চিন্তা করলেন যে না আজকে আর ছাড়াছাড়ি নেই, আজকে আমি যাব যে দেখি কি ঘটনা ঘটে। তো চাচার নাকি একটা লাইসেন্স করা বন্দুক ছিল, তিনি বন্দুক নিয়ে তিনি আস্তে আস্তে ওঠা শুরু করলেন। চারতলার থেকে তিনি যখন পাঁচতলায় উঠবেন সিঁড়ি দিয়ে এসে তার কাছে মনে হলো যে পুরো খা খা করতেছে জায়গাটা, মানে পুরো ফাঁকা বিল্ডিং, কেউ নাই, নিচে অন্ধকার, আর ওই জায়গাটাও তো মানে মানে ফাঁকা, মানে আশেপাশে তার থেকে কাছাকাছি দূরে নিকটস্থ বিল্ডিং যেটা হয়েছে সেটাই অনেক দূরে, এবং পুরো জায়গাটা ফাঁকা রাতের বেলা, মানে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক। এর মধ্যে তার কাছে সে যখন নাকি চারতলার থেকে পাঁচতলায় উঠতেছে ফ্ল্যাটটাতে দাঁড়াই, তার কাছে মনে হচ্ছে খা খা করতেছে পুরো ফ্লোরটা, কোন রকম মানে একটা ভয়ঙ্কর অবস্থা একটা, মানে তার মানে আত্মা শুকায় যাচ্ছে। এবং এর মধ্যে তিনি শব্দ পাচ্ছেন যে তার উপরে শব্দ হচ্ছে, একদম মানে মানে উপরের ফ্লোরে শব্দ হচ্ছে সেখানে, এবং মনে হচ্ছে যে মানুষ শব্দ করতেছে, এবং তিনি মানে কণ্ঠের শব্দ পাচ্ছেন, মানে কতগুলো বাচ্চা শব্দ করতেছে, বড় মানুষ শব্দ করতেছে এরকম। তো তিনি মোটামুটি ভয়ে তার গলা শুকায় গেল যে এরকম রাতের বেলা কে আমার ছাদের মধ্যে এরকম মানুষ উঠছে। আবার তার মধ্যে এই অতিপ্রাকৃত জিনিসের ভয়টাও কাজ করা শুরু করলো। তো তিনি আস্তে আস্তে পাটিপে টিপে উঠতেছেন, তিনি শব্দ শুনছেন, এবং সেই শব্দের কথাবার্তা বোঝার কোনো উপায় নাই, মানে একটা শব্দ মানে শব্দ হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু সেই কথা বোঝার মতো না একটাও। তো তিনি আস্তে আস্তে উঠে আসলেন একেবারে ছয়তলার কাছে, এখন উনি ছাদে উঠবেন আর কি, ছাদ থেকে আসতেছে শব্দটা তার, কিন্তু যখন চারতলা থেকে মনে হচ্ছিল পাঁচতলায় হচ্ছে, পাঁচতলা উঠে মনে হচ্ছে ছয়তলা, এখন মনে হচ্ছে ছাদে হচ্ছে। তো তিনি যখন একদম ছাদের কাছে আসলেন, লাস্ট সিঁড়িটায় পাড়া দিলেন, লাস্ট স্টেপ মানে প্রথম চৌকির থেকে লাস্ট, তখনও শব্দ হচ্ছে তার চৌকিটাতে, তিনি যখন উঠে প্রথম সিঁড়িতে পা দিলেন ছয়তলার, যেখান থেকে মোটামুটি একটু ভিজিবল একটা পাওয়া যায়, সেখানে পা দিলেন, দেখলেন হঠাৎ করে মানে ভোজবাদীর মতো কোনো শব্দ পুরো গায়েব হয়ে গেল, পুরো কোয়েট, কোনো শব্দ নাই ছাদের উপরে। তিনি মানে দোয়া পড়তে পড়তে ছাদে উঠলেন, উঠে দেখলেন পুরো ছাদ ফাঁকা, এবং ছাদের মধ্যে কিছু জিনিসপত্র রাখা, নির্মাণ সামগ্রীর কিছু জিনিসপত্র রাখা আছে, তো কিচ্ছু নাই। ছাদের উপর উঠে দাঁড়ায় দেখলেন যে দূর পর্যন্ত রাতের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে একটা ক্ষেতের মতো মাঠ, এবং দূরে তার একদম নিকটবর্তী যে বিল্ডিংটা সেটাও বেশ দূরে, আশেপাশের সবকিছু, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। তিনি ভয়ে ভয়ে তিনি ফিরে আসলেন, ফিরে এসে আবার সিঁড়ি দিয়ে নামলেন। তিনি সিঁড়ি দিয়ে নেমে যখন নাকি প্রথম সেই যে স্টেপে মানে প্রথম যে লাস্টের যে ল্যান্ডিং এর আগেরটা ওইটা ক্রস করে যখন আবার নামছেন, মনে হলো তার পেছনে কেউ হাসা শুরু করলো, এবং আবার পেছনে শব্দ পেলেন তিনি। এইবার তার পুরো ঘাট থেকে একদম পায়ের নিচ পর্যন্ত তার ভয় একটা শিহরণ বয়ে গেল। তো তিনি সেখানে দাঁড়িয়ে, তিনি মোটামুটি বিলিভার মানুষ, তিনি ওখানে দাঁড়ায় দোয়া শুরু করলেন, দোয়া পড়তেছেন মনে মনে, এবং তিনি বললেন, এখন দোয়া পড়ার পর তিনি বললেন যে আপনারা যারা এখানে এসে ডিস্টার্ব করতেছেন আমাকে বা আমার বাসায়, আপনারা এখান থেকে চলে যান, আপনারা আমাকে ডিস্টার্ব করেন না, আমি এখানে থাকতে আসছি, আমি এখানকার লফুল ওনার, এই জমিটাকে আমি আইনগতভাবে খরিদ করে এবং আমার সৎ উপার্জন দিয়ে খরিদ করে এখানে আমি থাকতে আসছি, আমি এখানকার ওনার, আপনারা চলে যান, আপনারা আমাকে ডিস্টার্ব করেন না। খুব অবাক একটা কাণ্ড হলো, ম্যাজিকের মতো কাণ্ড। তার এটা বলার সাথে সাথে নাকি সেই জায়গায় একদম শব্দ সব বন্ধ হয়ে গেল, পুরো একদম পুরো কোয়াইট হয়ে গেল সাতটা। তো তিনি একটু ভয়ও পেলেন, তিনি চিন্তা করলেন যে কি হলো, চিন্তা করে তিনি আস্তে 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 করে নামলেন, সুবহানাল্লাহ বলে সিঁড়ি দিয়ে নামলেন। নেমে তিনি তার ঘরে ঢুকলেন, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকে গেলেন ঘরে। এবং এরপর থেকে তার বাসায় আর এই শব্দটা হতো না, খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। তো তিনি নিয়মিত দোয়া পড়তেন বাসায় এবং দোয়া দরুদ পড়তেন, তার মতো মেনটেন করতেন, তিনি আর এই সমস্যা দেখেননি। তো এটা ছিল নিবিড়ের চাচার ঘটনা। আর নিবিড় আরেকটা ঘটনা পাঠাইছে, সেটা হচ্ছে আরেকটা বাসার, ফরিদপুরের একটা বাসা তাদের পরিচিত। এই বাসাটাও নাকি তৈরি করার পর থেকে এই বাসায় এরকম ছাদে বিভিন্ন শব্দ হতো, ভয়ঙ্কর শব্দ। এবং এই শব্দের জন্য ভয়ে মানুষ রাতে ছাদে যেত না, মানুষ চিন্তা করত যে ছাদে তো জানে কেউ নাই, এবং তারা বাসার মধ্যে কলাপসিবল গেট লাগাই দিছিল নিচে ছাদে, তাদের বাসা ছাড়া কেউ, তারা তো বাসাটা ছিল হচ্ছে তিনতলার ছাদ আর কি, মানে একতলায় তো তাদের মানুষ থাকে, দোতলায় থাকে, তিনতলার ছাদ। তো তিনতলার ছাদে কিন্তু কেউ যেত না, বাড়িওয়ালা যে দুইতলায় থাকতো সে মানে প্রতিনিয়ত শব্দ পেত বাসার ভিতরে, মানে উপরে ছাদের মধ্যে ধুমধাম শব্দ হচ্ছে, খেলতেছে মানুষ, টানাটানি করতেছে, এইসব শব্দ, কেউ যেত না। এবং বারবার মনে হইত দৌড়ায় দৌড়ায় বাসার এই মাথা থেকে ওই মাথা যাচ্ছে, ওই মাথা থেকে কেউ আসছে, এবং সারা রাত ধরে এইসব ডিস্টার্ব হতো। তো প্রচন্ড ভয় পায় বাসার মানুষজন, মানে আসলে সঙ্গত কারণ ভয় পায়, ভয়ে কেউ এতে ছাদে যেত না আর কি। এবং তারপর যেটা শুরু হয়, সেই বাসার যে যিনি তাদের আত্মীয় ছিলেন, তার যে মেয়ে ছিল, তিনি সেই মেয়েটা খুব তিনি খুব সুন্দরী ছিলেন। তো যেটা হয়, তিনি ঘুমায় থাকলে তার শরীরে আঁচড় পাওয়া যেত, প্রচুর আঁচড়, তার হাতে পায়ে আঁচড় দিয়ে যেত কেউ এসে। এবং ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেন যে কিছু একটা আসতেছে তার এখানে, এবং মানে খুব ভয়ঙ্কর কিছু স্বপ্নে দেখতেন, যেটা নাকি তার বাসার মধ্যে মানে দরজা ক্রল করে করে আসতেছে, কালো রঙের একটা কেউ, মানে চুলগুলো এলোমেলো এবং হাতে বড় বড় নখ, এবং বুকে হেঁটে হেঁটে ফ্লোর দিয়ে আসতো, এবং এসে নাকি তাকে খামচি দিত, এবং সেই খামচির জন্য সে চিৎকার করে উঠতো ঘুমের মধ্যে, এবং তখন কথা বলতে পারত না, বোবায় ধরতো তাকে, যখন উঠতো তখন দেখতো যে সারা শরীরে খামচির দাগ। তো এরকম অবস্থায় যখন তারা খুব অতিষ্ঠ হয়ে যায়, তখন ওনারা খুঁজতে থাকেন এটা মানে কে ছাড়ানোর মতো মানুষ পান নাকি। তো শেষ পর্যন্ত একজন কবিরাজকে পাওয়া যায়, এবং সেই কবিরাজকে খবর দেওয়ার পর সেই কবিরাজ তাদের বাসা আসে, এবং এসে কবিরাজ বাসাটাতে ঢোকার সময় তিনি বলেন যে এই বাসাটাতে সমস্যা আছে, এই বাসা তৈরির সময় মানে প্রবলেম ছিল, মানে এই প্রবলেম জায়গাটার মধ্যে প্রবলেম ছিল যেটার উপর বাসাটা তৈরি করা হয়েছে, এখানে কালো জাদু করা হয়েছিল বাসাটার উপরে, এই জায়গাতে কোনো কালো জাদুর উপাদান আছে, এবং এখানে কোন একটা বাজে হিস্ট্রি আছে, এবং আপনারা যেখানে বাসা করছেন এই জায়গাতে অন্য কিছু ছিল, একটা গাছ বা কিছু ছিল যে জায়গাতে ভয়ঙ্কর কিছু ছিল, এরকম যেই কারণে এটা হয়েছে। তো এখন না আমি দেখি, আমি মানে চেষ্টা করব আপনাদের এটা সলভ করার। তো সেই কবিরা যেগুলো বলে তিনি বাসাটা দেখে যান, এবং তিনি বলেন যে আসলে আমার মানে আমার যে সাধ্য তার থেকে আসলে এটার ই বেশি, আমার কিছু ই নিয়ে আসতে হবে এটার জন্য, কিছু স্পেশাল মানে আমার শিক্ষা নিয়ে আসতে হবে এটার জন্য, আপনার এটা করার জন্য। তো কবিরাজ এটা বলে চলে যান। তো কবিরাজ আসার পর দিন থেকে ওনাদের আরো ভয়ঙ্কর ব্যাপার শুরু হয়। ওনাদের বাসার একজন দিনের বেলা ছাদে উঠে, মানে তখন দুপুর বেলা, মানে ভর দুপুর এরকম সময় ছাদে উঠে কাপড় নাড়তে বা কিছু, তো এই সময় সিঁড়িতে উঠতেছেন, হঠাৎ করে দূরে যেয়ে দেখেন যে মানে ছাদে উঠতেছেন আর কি, বাসার আশেপাশে কিন্তু বাসা নাই, মানে চারিপাশে একটু গাছগাছালি আছে এরকম, তো মানে অনেকখানি জায়গা, বেশ বড় জায়গা কিনছিল, এর মাঝখানে তারা বাসাটা করছে। তো দেখে যে বাসার যে মূল যে সিঁড়ি দিয়ে ওঠার পরে এই সাইডে ট্যাঙ্কির পাশে যে জায়গাটা, ওইখানে দেখে যে কাঠের সাথে মনে হচ্ছে যে একটা কাঠের টুকরার সাথে একটা দড়ি দিয়ে একটা ছেলে মানুষ ঝুলে আছে, মানে অ্যাজ ইফ কেউ গলায় দড়ি নিয়ে, যেমন সুইসাইড করলে যেরকম, সেরকম গলায় দড়ি নিয়ে সুইসাইড করছে, মাথাটা কাত করা এরকম, মানে কাত হয়ে গেছে মাথাটা, এবং মানে শরীরটা ঝুলে আছে এরকম, মনে হচ্ছে যে ঘাটটা ভেঙে গেছে দড়ি লেগে। এবং যে নাকি উঠছিল আর কি ছাদে, সম্ভবত বাসার একজন কাজের মানুষ আর কি, তো দেখে যে এরকম ঘাড় কাত করা এরকম ভেঙে গেছে, তাকে দেখে নাকি ছেলেটা হঠাৎ করে চোখ মেলে হেসে দেয়, হেসে দিয়ে হাত দিয়ে ডাকে তাকে। এটা দেখে কাজের মানুষ একদম মানে এসে ভয়ে দাঁত লেগে এসে পড়ে যায় ওইখানে। তো মানুষজন শব্দ পেয়ে আসে দৌড় দিয়ে বাসার থেকে, এসে দেখে যে কাজের মানুষ পড়ে আছে, তাকে নিয়ে যায় বাসায়। তো বাসায় নিয়ে তাড়াতাড়ি তাকে চিকিৎসা দেয়, সেই তো সে বলে যে সে কি দেখছে। এটার পর তো আরো ভয়ের ব্যাপার, ছাদটা আরো বেশি মানুষের জন্য মানে যাওয়া যায় না এরকম। এবং আরেকজন নাকি তাদের বাসারই নিচতলার একজন উঠছিল ছাদের উপরে, এবং সেও নাকি দেখছে যে কিছু একটা এরকম ঝুলে আছে, সে ওইটা দেখে সেই কাজের মানুষের কথা শুনছিল, তো সে আর কোনো কথা নাই, সে চোখ বন্ধ করে দৌড় দিয়ে নিচে চলে আসে। তো তারা আবার সেই কবিরাজকে খবর দেয় যে আপনি তো চলে গেলেন, এত চিকিৎসা করলেন না, কিন্তু এরকম এরকম দেখতেছি আমরা। তো কবিরাজ বলে ঠিক আছে আমি আসতেছি খুব শীঘ্রই। তো কবিরাজ তাদের বাসা আসেন এবং সেনেকে একটা রিচুয়াল করেন, রিচুয়ালটা তাদের ঘর থেকে করেন। তিনি একটা মানে এরকম ঘর তার মতো অন্ধকার করে আগরবাতি যাতে জেলে তিনি একটা বাটিকে উল্টা করে রাখেন সেখানে, একটা বাটি মানে নিজের এক দাম দিয়ে বাটি কিনে আনছে সেখানে রেখে কি জানি তার মতো তিনি করেন রিচুয়াল করেন, এবং বাটিটা ছিটকে যায় তার ঘরের ভিতর থেকে। খুবই আশ্চর্য ব্যাপার, বাসার সবাই দেখে যে বাটিটা ছিটকে ঘর থেকে বের হয়ে যায়, এবং বাটিটা মানে সিঁড়ি দিয়ে ছিটকায় ছিটকায় নামে, নেমে এক জায়গায় যে পড়ে তাদের গেট থেকে সোজা ছিটকে যে একটা বাসার সামনে মানে বাসার সোজা একটা জায়গায় ছিটকে পড়ে। তো এটা পড়ার পরে তাদের সেই কবিরাজ বলে যে আপনাদের এই জায়গাতে আসেন, সবাই আসে, আসার পর বলে যে এই পেভমেন্টের এই অংশটা ভাঙতে হবে আপনাদের। তো তারা তখন মানে নিজেরা আলাপ করেন এবং তারা মানুষ নিয়ে আসেন, আসার পরে তাদের ওই জায়গায় পেভ করা ছিল ওই অংশটা ভাঙা হয়, ভাঙার পরে বলে মাটি খুঁড়তে হবে। তো তারা মাটি খুঁড়ে প্রায় 2-3 ফিট নিচে তারা অনেকগুলো জিনিসপত্র পায়, অনেক মানে আজে বাজে ব্ল্যাক ম্যাজিকের উপাদান আর কি, সেগুলো ক্লিয়ারলি লেখে নাই নিবিড় বাট লেখছে ব্ল্যাক ম্যাজিকের অনেক উপাদান সেখানে পাওয়া যায় মাটির নিচে, এবং সেখানে তারা মানে ওই ওই জায়গাটাকে কেউ কার্স করে রাখছিল, এবং ওইখানে আসলে মানে এই এই ব্ল্যাক ম্যাজিকের জন্যই কেউ একজন ওইখানে আত্মহত্যাও করছিল। তো যাই হোক, এগুলা নিয়ে আর কি ওই বাসাটা এরকম একটা হন্টেড বাসাতে পরিণত হয়েছিল। তো ওগুলো উঠানোর পরে সেই কবিরাজ সেই জায়গাটাকে তারা কবিরাজের মতো আর কি সে ট্রিটমেন্ট দেয় বন্ধ করে, এবং তারপরে তারা আরো সিকিউর হওয়ার জন্য ওখান থেকে একজন মসজিদের ইমাম সাহেবকে এনে বাসাটাকে বন্ধ করে দেয়। এবং এটার পর থেকে নাকি ছাদে ওই শব্দটা আর হতো না, ছাদের এই প্রবলেমটা থেমে যায় আর কি। তো এই ছাদের সমস্যা নিয়ে ছিল নিবিড়ের এই আরেকটা ঘটনা। তো এই ছাদ সংক্রান্ত ঘটনা কিন্তু অনেক পাওয়া যায়, অনেকেই বলেন ছাদের ব্যাপারটা, ছাদে দৌড়াদৌড়ি, ছাদে শব্দ হওয়া, ছাদের মধ্যে মশলা পেশা, এরকম ঘটনা কিন্তু প্রায় পাওয়া যায় ঢাকা শহরে, মানে ঢাকাতে, মূলত ঢাকাতে এটা এত একটা কমন মানুষের কাছ থেকে শোনা জিনিস যে বলার মতো না। আমি যেমন আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে এই ধানমন্ডিতেই আমি এক জায়গায় শুনতাম 15 নম্বরে যে একটা বিল্ডিং ছিল, সেখানে ছাদের উপর এরকম শব্দ হতো এবং মশলা পেশা দেখতে এবং মশলা পেশার শব্দ পেত মানুষ, এবং তাদের মূল বাড়িতে কলাপসেবল গেট লাগাই দেওয়ার পরেও তারা ছাদের মধ্যে এরকম শব্দ পেত, এবং সেই বাসার পাশের বাড়ি থেকে মানুষ দেখছে ছাদের মধ্যে রাতের বেলা কেউ গোসল করতেছে, ছাদের মধ্যে ঘটি দিয়ে কেউ গোসল করতেছে পানি ঢেলে, কিন্তু সেই বাড়িতে কিন্তু কেউ থাকার কথা না, ছাদে উঠে গোসল করা তো দূরের কথা, কারণ সেই ছাদে ওঠারও না, কারণ মানুষজন উঠতো না, কমন একটা বিল্ডিং। তো এই ধরনের ব্যাপার কিন্তু মানুষ মানে কমনলি আমাদের শহরেই প্রচলিত কথা, ভৌতিক যত আপনার ঘটনা শুনবেন, ভৌতিক ঘটনা শুনলে এই জিনিসটা শুনবেনই, ছাদে মশলা পেশার ব্যাপারটা। তবে আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মশলা পেশার ব্যাপারটা আমি একটু সমাধান করতে পারছি র্যাশনালি, কারণ আমি একবার এরকম শব্দ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমি বাসায় শুয়ে আছি, মনে হচ্ছে যে উপরে মশলা পিষতেছে। তা আমি এই শব্দটা পেয়ে আমি তখন চিন্তা করলাম যে কি মশলা পিষে উপরে এরকম সময়। তা আমি আসলে তখন আমি থাকতাম একেবারে টপ ফ্লোরে, মানে 7 তলায় থাকতাম, তা আমি উঠে বের হয়ে ছাদে গেছি মশলা পেশার শব্দ পেয়ে, আস্তে আস্তে ছাদে উঠলাম আমি, মানে শব্দ পেয়ে আমি আস্তে 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 করে ছাদে উঠছি, এবং লাস্ট সিঁড়িটা ছিল মানে লোহার সিঁড়ি, কিন্তু খুব সন্তর্পণে যাতে কোনো শব্দ না হয়, সিঁড়ি দিয়ে উঠে দেখি কেউ নাই, ছাদ ফাঁকা, আর তখন কিন্তু মানে মানে সন্ধ্যার সময়, মানে এইরকম সময় আসলে মানে খুব একটা মানে মানুষজনও থাকে না কিচ্ছু না, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি 7টা-8টা, দেখলাম যে কিচ্ছু নাই। তা আমি চিন্তা করলাম বাহ, তাহলে মানে এটা কি আসলে ভৌতিক ব্যাপার। বাসায় আসলাম, আবার বাসায় এসে আবার আমি ঘরে গেলাম, ঘরে যে আবার আমি বিছানায় শুয়ে থাকলাম, আবার দেখলাম সেই ঘর 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 শব্দ হচ্ছে মশলা শব্দ। তো তখন আমি আস্তে করে আমার যে ফ্লোর সে ফ্লোরের মধ্যে কান পাতলাম, মানে আমার যে নিচে টাইলস করা ফ্লোর, টাইলসে কান পাতার পর ঘর 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 শব্দটা স্ট্রং হয়ে গেল, মনে হলো যে আমার ফ্লোরের নিচেই হচ্ছে। তো আমি তখনকার যে আমাদের এখানে যে ছেলেটা কেয়ারটেকার ছিল ওকে ডাকাইলাম ফোনে, ফোনে বললাম যে আমার এই বেডরুমের নিচে যে রুমটা এখানে তারা কি ফ্যান লাগাইছে একটু দেখো। তো ছেলেটা গেল নিচতলায়, নিচতলায় যে খবর নিয়ে বললো যে স্যার এখানে একটা ফ্যান লাগানো, বেশ আগের আমলের ফ্যান। আমি বললাম আগের আমলের ফ্যান, বলে হ্যাঁ। এবং বললাম যে সেটা কি বুশ টুস ঠিক আছে উপরের যে ফোম রাবারটা, মানে রাবার মনে হয় ঠিক আছে, কিন্তু আমি বললাম ফ্যানটা কিভাবে ঘুরে, বলে একটু ডাইনে বামে, একটু ডাইনে বামে করে ঘুরে। আমি বললাম ওকে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝে ফেলছি ব্যাপারটা কি ঘটে। ওই ফ্যানটা যখন ঘুরতো, ফ্যানটা একটু মানে মানে পুরোপুরি স্ট্রেইট ব্যালেন্স ছিল না আর কি, যখন ঘুরতো একটু একটু এভাবে এভাবে করে ঘুরতো, তখন হয়তো কি ফ্যানের উপরের যে অংশটা সেটা ঘষা খেত আর কি, উপরের যে আংটার চারিপাশে, এবং তখনই একটা ঘর 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 শব্দ হতো, এবং এই শব্দটা তখন মনে হয় যে মানে আমার উপর থেকে হচ্ছে। এটা কিন্তু কমনলি হয়, এটা আমি এটা মোটামুটি আমি এটা রেশনালি সমাধান করেই দেখছি। আসলে ওইটা কোনো মশলা পেশার শব্দ না, ওইটা আসলে নিচের ফ্যানের শব্দ, এবং এটা বেশিরভাগ বাসাতে এই জিনিসই হয়। মানে এটা একটা রেশনাল সমাধান এবং কমনলি ন্যাশনাল সমাধান এটা। এবং আমি আরো দেখছি যে নিচে যদি কেউ টেবিল টানে বা বড় ফার্নিচার টানে, তখন কিন্তু অনেক সময় মনে হয় যে উপরে ছাদে টানা হচ্ছে, আসলে কিন্তু নিচতলায় টানা হয়। তো এগুলো হচ্ছে ন্যাশনাল সমাধান, এবং এটা কিন্তু আমি পেয়েছি, এবং আমার মনে হয় যে আপনারাও এই জিনিসটা একটু খেয়াল করলেই পাবেন, এটা এইভাবেই হয়, এর বেশি কিছু না। তো সবকিছুই যে ভৌতিক হবে তা এমন কোনো কথা নাই, আবার ভৌতিক হয়ও, যেমন আমি যেটা বলেছি যে আপনার যে আমি ধানমন্ডি 15 নম্বরে যেটা শুনেছি, এবং একজন মুরব্বী দেখছেন যে ওই বাসার ছাদে কেউ গোসল করতেছে ঘটি দিয়ে, এবং সেই বাসা ঘটি দিয়ে গোসল করার কোনোই কারণ নাই ওই ছাদের উপরে। তো ওইটা আসলেই অন্যরকম কিছু একটা ব্যাপার। আবার আমি যখন খুব ছোট, আমি একটা বাসায় দেখছিলাম, মানে একটা বাসা, সেটা দোতলা বাসার ছাদের উপরে দেখছিলাম, ট্যাঙ্কির পেছনে, অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি, এবং সেই বাড়ির পেছনে বট গাছ ছিল। বট গাছ মানে যে ছাদে যে বট গাছ হয় সেরকম, মানে বট গাছ হয়ে বেশ মানে বড় হয়ে গেছে সেই বট গাছ, শেকড় বাকড় ছড়াইছে। সেই বট গাছ থেকে আমি আগুন পড়তে দেখছি নিচে, একেবারে আগুনে বলের মতো দপ 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 করে পড়তেছে একটার পর একটা। তো ওইটা কিন্তু খুবই আসলে মানে মানে অন্যরকম জিনিস, এটা কোনোই কারণ নেই, বট গাছ থেকে আগুন পড়ার কোনো কারণ নেই ওইখান থেকে। হ্যাঁ, আমি তখন কিন্তু খুব ছোট, আমি ক্লাস 2-3 পড়ি তখন, এরকম সময়, এবং খুবই আনএক্সপ্লেইন্ড একটা জিনিস, আমি এটা কখনো এক্সপ্লেইন করতে পারি নাই, এবং খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস মনে হয়েছে আমার কাছে এটা। আর আরেকবার দেখছিলাম আরেকটু বড় তখন, তখন দেখছিলাম যে একটা আগুনের গোলক উড়ে এসে একটা বাসার উপরে নামলো, সেটা একটা মানে তিনতলা বাড়ি, এবং খুবই আশ্চর্যজনক। আমি তখন আসতেছিলাম, আমি রাস্তাটার নামও বলতে পারি, আমি এখন আমরা অদ্ভুতুড়িতে যেহেতু আমরা স্পেসিফিক লোকেশন বলি না তাই বলবো না। তো আমি রাস্তা দিয়ে আসছিলাম, এবং আমি তখন ছোট, আমি তখন মানে কোন ক্লাসে পড়ি, 5-6 পড়ি এরকম হবে হয়তো। তো দেখি যে একটা আগুনের গোলক, তখন কটা বাজে, রাত 9টা বা 9:30 এরকম, দেখলাম যে একপাশ থেকে ভেসে এসে একটা আগুনের গোলক নামলো একটা ছাদের উপরে, তারপর ওইটা ভ্যানিশ হয়ে গেল আর নাই। তো ওইটা উল্কা না, উল্কা কিন্তু আমি চিনি, উল্কা আমি পড়াও দেখছি অনেক, এবং সবচেয়ে নিয়ারেস্ট আমার খুব কাছাকাছি এমন জায়গায় উল্কা পড়ছে যে জায়গায় আমি ঠিক একেবারে গন্ধকের মতো একটা মানে ঘ্রাণ পাইছি বা গন্ধ পাইছি, যে একটা মানে বারুদ পুড়লে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ পাইছি, এত কাছে উল্কা পড়ছে আমার। তো সুতরাং উল্কা আমি চিনি যে উল্কা কি, ওইটা কিন্তু আসলে উল্কা ছিল না। হ্যাঁ, ওইটা মানে ওইটা কোনো ভস্মীভূত উল্কা না, ওইটা একটা বড় গোলক, গোলকটা বেশ বড়, মানে একবারে প্রায় 2 ফিট বা 2.5 ফিট ডায়ামিটারের একটা গোলক, এবং নেমে অদৃশ্য হয়ে গেছে ছাদের উপরে, এটাও আমার চোখে দেখা। এবং যে বাসাটার উপর নাম ছিল সেটাও অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি, এবং সেই বাসার ছাদে একটা অ্যাবান্ডেন রুম ছিল তখন, অ্যাবান্ডেন রুম, ওইটা তালামালা থাকতো সবসময়, কিছু ফার্নিচার সহ অ্যাবান্ডেন। তো ওই ওই রুমে কেউ যেত না, রুমটা খুলতো না, যারা থাকতো তারা ভয়ে ঢুকতো না কোনো কারণে, ভৌতিক কোনো ব্যাপার ছিল সেখানে। তো এরকম কিন্তু আসলে দেখছি আমি, তো এরকম ব্যাপারও আছে। আবার ওই যে ফ্যানের শব্দ হয়, ফ্যান ঘর ঘর করে আমরা ভাবি মশলা পিষতেছে, তো মশলা পেশার সমাধানটা আমার মনে হয় সম্ভবত এইটাই। আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন, যাদেরই মনে হয় যে বাসার ছাদে মশলা পিষতেছে তারা একটু আপনার বাসার ফ্লোরে কান পাতবেন, বিশেষ করে দেখবেন যে গরমকালে বা শীত যখন শুরু হয়, শীত যখন আসতে থাকে সেই সময় কিন্তু এই ব্যাপারটা বেশি ঘটে। কারণ শীত যখন আসতে থাকে তখন কি হয়, তখন মানুষ ফ্যান চালায় এবং অন্যান্য সবকিছু কিন্তু কোয়াইট হয়ে যায়। তো যাদের বাসার নিচেই একটু পুরনো ফ্যান আছে, পুরনো আমলের ফ্যান আছে, তো সেই ফ্যানগুলা কিন্তু খুব সুন্দর ব্যালেন্সে ঘোরে না, সেটা ঘোরার সময় দেখবেন যে একটু আনইভেন থাকেই, বা ফ্যানটা একটু ডানে বামে এরকম করে ঘুরছে অনেক ফ্যান। আমার বাসায় যেমন অনেক পুরনো ফ্যান ছিল আগে, সেই মানে অনেক পুরনো আমলে, সে পাকিস্তান আমলের ফ্যান ছিল পুরনো, সেই পুরনো ফ্যানগুলো সেগুলো কিন্তু ঘুরতো, কিন্তু ওগুলো খুব সুন্দর ব্যালেন্সে ঘুরতো না। তো এইরকম ফ্যানও না, মানে আপনি আজ থেকে দেখা যাচ্ছে 30 বছর আগের ফ্যান বা 25 বছর আগের ফ্যান বা 20 বছর আগের ফ্যান আছে, ওগুলো যখন ঘুরে দেখবেন যে ওগুলা এরকম করে একটু টানে বামে হয়ে ঘুরে। তা আপনাদের বাসায় কারো বাসায় যদি কোনো শব্দ হয়, আপনারা আগে ফ্লোরে কান পাতবেন, দেখবেন শব্দটা ফ্লোর থেকে আসতেছে কিনা, এবং তারপরে চেষ্টা করবেন যে নিচের ফ্লোরে যে ফ্যানটা আছে ওটা কিরকম দেখার জন্য। মোটামুটি আমার মনে হয় এইটাই আসলে মূল ব্যাপার, আর কিছু না। আর নিচতলায় চেয়ার টেবিল কিছু টানলে বা বিছানা বা ভারী আসবাবপত্র টানলে অনেক সময় মনে হয় ছাদে টানতেছে, এটা কেন জানি শব্দের একটা খেলা মানে এরকম হয়ে যায়, এটাই হচ্ছে এটা র্যাশনাল এক্সপ্লেনেশন। আর ছাদে হ্যাঁ হতেই পারে, ছাদ জায়গাটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, বলা হয়েছে যে সন্ধ্যার সময় ওই জায়গায় দাঁড়াতে না। ছোটবেলায় আমার মনে আছে যে আমার আম্মাও বলতো, আমার নানাও বলতো যে এরকম খবরদার ছাদে যাবি না এরকম, হ্যাঁ মানে রাতের মানে সন্ধ্যার সময় ভর দুপুরে ছাদে যেয়ে দাঁড়ানো নিষেধ, ওখানে দাঁড়ালে নাকি সমস্যা হয়, ওইখান দিয়ে নাকি শয়তান চলাফেরা করে, এগুলো শুনতাম। এগুলো শুনে কিন্তু আসলেই মানে জিনিসটা সত্যি, এবং বিশেষ করে ভাজি ভাজা পোড়া খাওয়া তো একদমই নিষেধ ছিল, মানে আমার নানা তো খুবই সিরিয়াস রাগ করত, খুবই রাগ করত মানে ভাজা পোড়া খেতে দেখলে বাইরে বসে রাতের বেলা। আমরা তো এখন মানে ওপেন রেস্টুরেন্টে রুফটপ রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত, বাট সেই সময়কার মানুষ যারা ছিলেন তারা অত্যন্ত শিক্ষিত হওয়ার পরেও তারা খুবই ডিসকারেজ করতেন ব্যাপারগুলো, মানে কিছু ভ্যালুস তাদের ছিল, ডিফারেন্ট ভ্যালুস। আসলে এই ভ্যালুসগুলো আমাদের দরকার, আমাদের জীবনে আসলে অত্যন্ত প্রয়োজনীয় ভ্যালুস গুলো আসলে। তো যাই হোক, এই ছিল আজকের অনুষ্ঠান, আজকে আপনাদের সাথে কাহিনী শেয়ার করলাম অনেকগুলো। আমি চেষ্টা করেছি আমার মতো আপনাদেরকে ভূতের কাহিনী শোনাতে, ভূতের গল্প শোনাতে, কেমন লেগেছে আমি জানি না, আপনারা আপনাদের মানে কেমন লাগছে সেই মতামতটা অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টেও জানাতে পারেন, জানাতে পারেন আমাদের কাছে ইমেল করে। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের কাছে থাকা কোনো কাহিনী, আপনার নিজের জীবনে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটি কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। লিখে পাঠাতে পারেন অথবা পাঠাতে পারেন ভয়েস শেয়ার করে, মানে আপনার ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। তো এই হচ্ছে আজকের মতো, আমি আজকে চলে যাব, নেক্সট উইকে চলে আসবো ইনশাল্লাহ নেক্সট অদ্ভুতুলিতে। এবং তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিন, লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, জাস্ট একটা ক্লিক। অনেকে কিন্তু আছেন এখানে যারা সাবস্ক্রাইব করেননি, অনেকে লাইক দেননি, তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের গ্রোথের জন্য আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। আর যারা বিদেশে আছেন তারা কিন্তু চেক করে দেখতে পারেন আমাদের মেম্বারশিপ অপশনটা, এবং আপনার যদি মনে হয় আপনি ওটাকে জয়েন করতে পারেন, সেখানে অনেক মেম্বারশিপ কন্টেন্ট আছে, পেয়ে যাবেন সেগুলো। তো আজকের মতো আমি চলে যাব, ফিরে আসবো নেক্সট উইকে, দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ হাফেজ, টাটা।